This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুটি, আর ঘটিতে সময় রাত 11:59 শুরু হয়ে গেল ফুট FM। এবং ফুট FM এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। ভূত এফএম বেসিক্যালি একটা বছর, তারপরে দুইটা বছর পার করে আসতে চললো, আর সামনের যে 13 তারিখ, আজকে তো এখন এই মুহূর্তে 11 তারিখ হয়ে গেছে, 11 আগস্ট, অর্থাৎ পরশু দিন ভূত এফএম 2 বছর পূর্ণ করবে। এবং এই 2 বছর ভূত এফএম যে আপনাদের মানে রেগুলার এরকম নতুন নতুন ধরনের ঘটনা উপহার দিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র আপনাদের কারণে সম্ভব হচ্ছে, কারণ আপনারাই তারা যারা রেগুলার এই ঘটনাগুলো পাঠান এবং রেগুলার আপনাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন, যার কারণে আমরা ভূত এফএম এ নতুন নতুন সব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা যদি এরকমভাবে ঘটনা পাঠান তাহলে দেখা যাবে যে ভূত এফএম হয়তো আরও অনেক 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 দিন এভাবেই এগিয়ে যাবে, এবং অনেক অনেক দিন আপনাদের আনন্দ দিয়ে যাবে। তো আশা করছি সবসময় ভূত এফএম এর সাথে যেভাবে ছিলেন আগের দিনগুলোতে এখনও সেভাবেই থাকবেন, এবং সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় পর্যন্ত, এতটা দিন, এতটা মানে দুটা বছর কম সময় না, এই 2 বছর পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর মানে ভূত এফএমের জন্মদিনের দিন এমন একটা দিনে পড়েছে, হয়তো সেই দিন আমরা নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো না, কিন্তু আজকে মোটামুটি আমরা সেই দিনটাকে সেলিব্রেট করতে পারি, ভূত এফএমের 2 বর্ষপূর্তি। এবং আজকেও চেষ্টা করবো যে আপনাদেরকে দারুণ দারুণ কিছু ঘটনা উপহার দিতে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এখানে যদি আপনি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর যদি আপনি আমাদের ইমেইল পাঠাতে চান, ইমেইলে আপনাদের যে সমস্ত ঘটনাগুলো যেগুলো আপনি এক্সপিরিয়েন্স করেছেন বা কারো কাছ থেকে শুনেছেন সেই ঘটনাগুলো যদি পাঠাতে চান তাহলে আপনি আমাদের অ্যাড্রেস লিখে নিন। ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের যে সমস্ত ঘটনাগুলো আছে যেগুলো আমাদের জানাতে ইচ্ছা করে, যেগুলো আপনারা স্টুডিওতে উপস্থিত হয়ে সবাইকে জানাতে চান, বা যেগুলো আপনারা চান যে স্টুডিওতে বসে আমরা সবাইকে শুনিয়ে দিই, আমি পড়ে ফেলি, সেই সমস্ত ঘটনাগুলো চাইলেই আপনি আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। এই ছিল নিয়ম কারণ আজকের শোটা স্পেশাল হবে আশা করি, অবশ্য সব শোই স্পেশাল, ভূত এফএম প্রত্যেকটা এপিসোডই স্পেশাল, আর সেই এপিসোডগুলো একেবারেই মিস করা ঠিক না। আজকে হয়তো অনেকেই ঢাকা শহরে বসে শুনছেন না, হয়তো অনেকেই ঈদের ছুটিতে অলরেডি বাড়িতে চলে গেছেন, বা কেউ কেউ বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ হয়তো রাস্তায় রয়েছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যারা হয়তো এমন মানে কি বলবো যে ব্যস্ততার কারণে হয়তো নেক্সট এপিসোডটা শুনবেন না। এরকম যদি হয়েই থাকে যে কোনো এপিসোড মিস করে ফেলেছেন, ইভেন আজকের এপিসোডটি যদি আপনি মিস করে ফেলেন তাহলে একেবারেই চিন্তা করার কোনো কারণ নেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন Channel 22, এবং তারপরে দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের যে সমস্ত এপিসোডগুলো রয়েছে সেই এপিসোডগুলোর অপশান দেওয়া হচ্ছে, এবং যেই এপিসোডটি আপনি আবারও শুনতে চান, পুনরায় শুনতে চান মিস করেছেন বলে, বা যে এপিসোডটি ভালো লেগেছে বলে আরও একবার শুনতে চান, সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারবেন। এছাড়াও ভূত এফএম কলার টিউন যেটা রয়েছে সেটা আপনি ইচ্ছা করলেই, ভূত এফএম যে টিউনটা রয়েছে সেটা আপনি ইচ্ছা করলেই কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি একটি SMS এর মাধ্যমেই এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখুন, হুইচ ইজ 92125, এবং SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, দেখবেন যে ভূত এফএম টিউনটি আপনার হয়ে গেছে। আমি রাসেল আছি আপনার সাথে, যদিও আজকে মাসুম এখনো পর্যন্ত আমাদের মাঝে নেই, বাট কিছুক্ষণের মধ্যে সে জয়েন করবে সেটাই আশা করছি। তো এই মুহূর্তে আমাদের বিভিন্ন ধরনের ঘটনা আপনারা রেগুলার পাঠান, কেউ এখানে স্টুডিওতে এসে উপস্থিত হয়ে ঘটনা বলতে পারেন, কেউ সেই সুযোগটা তার কারো ঘটে না, যাদের ক্ষেত্রে এরকম সুযোগ পান না বা স্টুডিওতে আসতে পারে না তাদের ঘটনাগুলো আমরা চেষ্টা করি পড়ে শোনাতে। অনেকে অডিও ফাইল পাঠান, সেটা আমরা চেষ্টা করি প্লে করতে। তো আজকেও সেরকম কিছু থাকবে প্রতিদিনের মতো, আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। আমি চলে যাচ্ছি একটা ইমেইলে। ইমেলটি আমাকে পাঠিয়েছেন সোহানুর রহমান অনন্ত। তিনি একটা পত্রিকায় কাজ করেন এবং তিনি বলেছেন যে আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার চাচাতো ভাইয়ের মুখে শোনা। জানি না কিভাবে এই গোলকধাঁধা থেকে ও বেঁচে ফিরেছিল। আমার চাচাতো ভাইয়ের নাম কামাল, বর্তমানে সে সিঙ্গাপুরে আছে। ঘটনাটা 2000 সালে ওর জীবনে ঘটেছিল। তাহলে শুরু করি। যে ঘটনাটা উনি লিখছেন সেটা হচ্ছে, তিনি বলছেন যে আমি আমার ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। সন্ধ্যেবেলা খোলা জানালা দিয়ে বয়ে আসছে ফাল্গুনের হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি আমি। মাথার ওপর জ্বলছে 100 পাওয়ারের লাইট। সারাদিন পরীক্ষার পড়া পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প থেকে গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম। 3 দিন ছুটি এবং 3 দিন ছুটি পড়ায় মেসের সকলে বাড়ি চলে গেছে। পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িটিতে, চাঁদপুর শহরের অনেকটা ভেতরের দিকে এই জায়গাটা। আমার বন্ধু মোর্শেদ এবং আরো দুজন এখানে থাকে। ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় আমিও উঠে পড়ি। এই 3তলা বাড়িতে আজ আমি ছাড়া আর কেউ নেই। একজন দারোয়ান আছে গেটের কাছে, থাকবে রাত 8টা পর্যন্ত। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকেই থাকতে হবে এই আলো ছায় ভরা বাড়িটিতে। বাতাসের জোর বেশি তাই জানালাটা বন্ধ করে দিলাম। রাত নামতেই চারিদিকে অমাবস্যার অন্ধকার নেমে এলো। আমি এক মনে বই পড়ে চলছি, হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি, চমকে উঠল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর 1 পা 2 পা করে জানালার কাছে গেলাম। জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি। এমন সময় লাইট নিভে গেল, মানে লোডশেডিং এর অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে দেয়াশলাইটা বের করে মোম জ্বালিয়ে বসলাম। ভালো লাগছিল না, ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যাক। গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে ঝিমাচ্ছে। কাছে গিয়ে বসলাম, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল দারোয়ান। তারপর নিজেকে সামলে বলল, কোনো সমস্যা নেই তো? আমি বললাম, না এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা হলো। যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছেন। তবে এটুকু জানতে পারলাম উনি আজ 15 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন। রাতে কখনোই থাকেননি এই বাড়িতে। এর মধ্যে অনেকে এখানে এসেছে, কেউ বেশি দিন থাকতে পারেনি। এমনকি এই বাড়িতে মারাও গেছে অনেকে। কে বা কারা মেরেছে তারও কোনো সন্ধান মেলেনি। আমি আরও কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু রাত 8টা বাজতেই আমাকে সাবধান করে দারোয়ান চলে গেল। প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল আমার, খুব ভয় করছিল। যেন কারেন্ট এখনো আসেনি, এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই। তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়, এটা একটা অভিশপ্ত বাড়ি। অশরীরীদের বসত হয়তো এই বাড়িতে আছে। রাত 11টা বেজে 20। আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। এতক্ষণ নীরব ছিল, কিন্তু সব নীরবতা ভেঙে ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে। মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের ওপর। আমার বারবার ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু এত রাতে কোথায় যাব? এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ, কারো কাছে তার চাবি নেই। 3তলায় একটা ঘর আছে তালাবন্ধ, কে জানে সে ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না। আজ 20 বছর সে ঘরটা বন্ধ দেখে আসছেন তিনি। প্রথম যেদিন এই বাড়িতে আসলাম সেদিন থেকেই একটা মনে ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খুঁটিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকরিজীবী, তাই ওরা রাতে আসতো। সারাদিন আমাকে একা একা এই ভুতুরে বাড়িতে পড়ে থাকতে হতো। সন্ধ্যার পরে যেন এ বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এ কথা। মোর্শেদ বলেছে, দেখ দেখে শুনে ভালো একটা বাড়িতে চলে যাব। তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে, তাই না? এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 15 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:35। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গাড়গতিতে বাড়ি থেকে বের হয়ে এলাম। অন্ধকার পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। সন্ধ্যা থেকেই আকাশটা থমথমে কালো মেঘে থাকা। আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না। এদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করলো, তাই দাঁড়িয়ে না থেকে আবার সেই বাড়িটির দিকে চলে যেতে লাগলাম। আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর। তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না। যতদূর চোখ যায় শুধুই অন্ধকার, কোথাও এক বিন্দু আলো নেই, কেবলই অন্ধকার। বাড়ির সামনে এসে দাঁড়াতেই মনে হলো মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে। এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে, যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয়। বিদ্যুৎ চমকানোর আলোয় ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে। হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে, যেন হরর ছবির ভুতুরে বাড়ি। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমার ঘর কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি চলছিল, এত তাড়াতাড়ি মোমবাতি শেষ হওয়ার কোনো মানে খুঁজে পেলাম না। পকেটের গ্যাসলাইটটা ভিজে চুপচুপ। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়, কি করা যায় ভাবতে লাগলাম। ব্যাগ থেকে খুঁজে একটা চার্জার লাইট বের করলাম। অনেকদিন এটাতে চার্জ দেওয়া হয়নি। কারো সাথে যোগাযোগ করতে পারলে মনটা হালকা হতো, কিন্তু আমার সব যোগাযোগ যেন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিকে নীরব থমথমে। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে কি, তিনতলা সেই ঘরের অজানা ভয়ে আমার বুক কাঁপছে। কানে ভেসে আসছে পায়ের শব্দ, কি যেন সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওপর থেকে নিচে নামছে। আমার ভয় আরো বেড়ে গেল। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলেছে। ঘন্টা খানেকের মধ্যে চার্জার লাইটের আলো ফুরিয়ে গেল। এটা আমার মনের ভয়, কোথাও কেউ নেই। বাইরে একটা ঝড় হয়ে চলছে, থামার কোনো নামগন্ধ নেই। ঘরে জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে, আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি। চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও আলো নেই, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো কি যেন চাপা সুরে কাঁপছে জানালার ওপাশে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম জানালার কাছে। কাছে যেতেই শব্দ থেমে গেল। না, কোথাও কেউ নেই। এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করল। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি, আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম, সেই সাথে দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল। খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে ছোটাছুটি করছে, যা আগে কখনো দেখতে পাইনি আমি। আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম। চার্জ লাইটটা আবারও চার্জ চালু করলাম। হালকা আলো জ্বলছে তা থেকে। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় একটা মাংসের টুকরো এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে, আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টের লেগে ভিজে ভাব তৈরি করেছে। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি, কোনো বইতেও পড়িনি। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। চার্জারের আলো নিভে গেল, সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে নূপুরের সুর আর ছোটাছুটির আওয়াজ পাওয়া যাচ্ছিল। কারো যেন ফিসফিস করছে বাতাসে। আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর। তাদের চোখ, হাত, নখ, পা, চুল। চোখ খুললেই সেই একই দৃশ্য, ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে ঝুলন্ত তরুণী। বড় বড় চোখ, জিব্বা বেরিয়ে এসেছে মুখ থেকে, হাতে বড় বড় নখ, ঘরময় আগরবাতির গন্ধ, যেন কোনো মরা লাশ আমার সামনে সুজিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী, আমি তার মাঝখানে সাঁতার কাটছি। আমার সামনে পেছনে মৃত্যুর তারা করছে। চোখ বুঝতেও পারছি না, আবার মেলতেও পারছি না। এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে, নাকি সত্যি দেখছি আমি? কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমার মন দুর্বল করিনি, যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি। আলো ছাড়া ঘড়ি দেখতে পাচ্ছিলাম না, তাই অনুমান করলাম কটা বাজে। হতে পারে রাত 3টা, 3:30, এর বেশি নয়। এখন সকাল হতে অনেক দেরি। কাল সকালেই এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব আমি। আর নয়, এখানে থাকলে নিশ্চিন্ত নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে ভেসে এলো শব্দ, ভালো করে সেদিকে কান পাতলাম। কি যেন আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে, আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো। আমি এবার সাহস হারলাম না, অন্ধকার দরজার দিকে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো, হাত দিয়ে দেখে কার যেন হাত দিয়ে দেখি কার যেন পা ঝুলছে। মনে হচ্ছে ফ্যানের সাথে কোনো এক তরুণী ফাঁসিতে ঝুলছে। আবার হাত বাড়িয়ে দেখি কিছু নেই। আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না, শুধু বুঝতে পারছি আলো না পেরে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি। হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম, কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও হেঁটে আসার শব্দ পাওয়া গেছে। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল, চারিদিকে আলোয় ভরে গেল। সেই আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে, সেটার গা থেকেই সেই আগরবাতির গন্ধ আসছে। সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, মাথা নেই, আমার থেকে মাত্র এক হাত দূরে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। সকালে এসে দারোয়ান আমাকে সেই নিচে পড়ে থাকতে দেখে, তারপর বিছানায় এনে শুয়ে দেয়। গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে আবারও শিউরে উঠি। দুপুর নাগাদ সেই বাড়ি ত্যাগ করি, আর কোনোদিন সেই বাড়ির মুখ হয়নি। মেস মেম্বাররা আমার কথা শুনে আর সেই বাড়ি যায়নি। তার কয়েকদিন পরই জানতে পারলাম বাড়ির দারোয়ান চাচা মারা গেছেন, বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখন সেই বাড়িতে কেউ থাকে না। এটাই লিখেছেন সুহানুর রহমান অনন্ত, শনির আখড়া, ঢাকা থেকে। এই ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনালাম, আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন, আমারও অনেক বেশি ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের শোনালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এতক্ষণ যে গল্পটা শোনাচ্ছিলাম সেটা অনন্ত লিখেছিলেন আমাদেরকে। এর মাঝখানে বেশ কিছু এসএমএস চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি যে বিল্টন নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ একজন ঘোরাফেরা করছে। কলি আমাদের লিখেছেন যে ভূত এফএমের 2 বছর পূর্তিতে শুভেচ্ছা। পারভেজ আমাদের লিখেছেন যে রাসেল ভাই আমি ভীষণ ভয় পাচ্ছি। আমাদেরকে অ্যাপি মন্দু এসএমএস করেছেন, এবং তিনি এসএমএস করেছেন শরীয়তপুর থেকে। এছাড়াও ডেভিড রাসেল আমাদের এসএমএস করেছেন এবং 2 বছর পার করার জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আর আমাদেরকে স্বপ্নচোরা খুলনা থেকে এসএমএস করেছেন আনিকা বাগেরহাট থেকে, এবং তিনি অগ্রিম ঈদ মুবারক জানিয়েছেন আমাদেরকে। কাউসার আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন। শোভন তান্না, তারপরে রাঙ্গা মিজান, তারা সবাই আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মুরাদ ইসলাম, এছাড়াও এসএমএস করেছেন ওয়ালিদ, শুভ অলি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত এফএম তো দারুণ লাগছে। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে এসএমএস করেছেন নাজমুল আহসান, এছাড়াও আমাদের এসএমএস করেছেন পিজে ফরহাদ, সাব্বির আমাদের এসএমএস করেছেন অনেক দিন পর, তিনি ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক টু ইউটি শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ছোট একটা ব্রেকের পরে আমরা চলে আসবো গল্পতে, ঘটনাতে, আমাদের গেস্টের কাছে। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যেমন কথা তেমন কাজ, ব্রেকের পরে ফিরে এলাম আবারও, এবং আমি রাসেল আছি আপনাদের সাথে, আর সেই সাথে রয়েছে আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনব। আপনার নামটা একটু বলুন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি সাকিব, আমি প্রাইভেট ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করছি, আমি আসছি মহাখালী থেকে।
ওকে, সো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, রাইট?
আচ্ছা ঠিক আছে, আমি এখন যে ঘটনাটা বলবো এটা 2011 সালের মার্চের 11 তারিখের দিকে ঘটনা, এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। সো আমি একটা কল সেন্টারে জব করতাম, তো আমি বাসায় ফিরতে ফিরতে রাত্র 8টা কি 8:30 বেজে গেছে, দেশে যাওয়ার পর আমার শরীরটা ওই দিন টায়ার্ড ছিল। টায়ার্ড থাকাতে আমি আমার গার্লফ্রেন্ড সুমিকে বললাম যে তুমি আজকে আমাকে আর কল দিও না, আমার শরীরটা একটু দুর্বল লাগছে, আমি ঘুমিয়ে যাবো আজকে তাড়াতাড়ি। সে আমাকে তার সাথে কথা মতো কথা বলে, দেন আমি ওকে কথা কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। দেওয়ার পর আমি শুনলাম তো ওদিন আবার জাপানের সুনামিটা হয়েছিল, তো আমি ওটার খবরটা নেওয়ার জন্য আমি রেডিওটা অন করি। অন করে রেডিওটা শুনতে শুনতে আমি হঠাৎ করে কোনো সময় যে শুয়ে যাই বা ঘুম আসে বলে চোখে আমি ঠিক বলতে পারি না, তো হঠাৎ করে যখন আমার ঘুমটা ভাঙে তখন আমি দেখতে পাই যে আমি ঘড়িতে প্রায় 12:30 বাজে। তো হেডফোনটা কানে লাগানো ছিল, সেই বিধায় মনে হয় আমার ঘুমটা ভেঙে গেছে। তো দেন আমি উঠে ঘুম থেকে উঠে মোবাইলটা দেখি যে চার্জ নেই, তো চার্জে লাগানোর জন্য আমি মোবাইলটা যখন চার্জে লাগালাম দেখি যে আমি অটোমেটিকলি আমার মোবাইলের কালারটা চেঞ্জ হচ্ছে এবং মোবাইলের রং এবং নাম সেগুলো চেঞ্জ হচ্ছে অটোমেটিক। সেক্ষেত্রে আমি দেখলাম, আমি ভাবলাম যে মনে হয় ঘুম থেকে উঠছে, তো হ্যালুসিনেশন হচ্ছে, হতেই পারে, স্বাভাবিক। তো আমি এটাকে পাত্তা না দিয়ে দেন আমি বললাম যে ঠিক আছে, তো শুয়ে গেলাম। ঠিক 5 থেকে 10 মিনিট পর আমার গার্লফ্রেন্ড সুমি এসে আমাকে আবার কল দিল। তো কল দেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে এত রাতে তুমি কেন কল দিছো। সে একটু কথা বলে রাখা ভালো রাসেল ভাই, যে আমার গার্লফ্রেন্ডের বাসা এবং আমার বাসা প্রায় পাশাপাশি বাসা, মানে এক বিল্ডিং আর ও বিল্ডিং, ও থাকে ফার্স্ট ফ্লোরে আর আমি থাকি গ্রাউন্ড ফ্লোরে। তো ও আমাকে ফোন করে বললো যে একটু জানালাটা ওপেন করো, ওপেন করে দেখো যে পশু হসপিটালের ভিতরে কার যে জানা দেওয়া হচ্ছে। আমি বললাম যে এত রাত্র 1:30 বাজে, হয়তোবা কোনো মুরব্বী মানুষ মারা গেছে, সেক্ষেত্রে তারা তো এই বাসা দাফন করার জন্য রাত্রেবেলায় জানাজা দিয়ে দিচ্ছে। তো সে বললো যে দেখো না তুমি একটু ওই জানালাটা ওপেন করে। আমি জানালাটা ওপেন করলাম, ওপেন করার পর দেখি যে কয়েকজন মুরব্বী লোক, মুরব্বী লোক বলতে 8-10 জন পাঞ্জাবি পরা লোক, সে লোক দ্বারাও জানাজা দিচ্ছে আর কি। আমি বললাম যে এসব জানাজা দিয়ে রেখে তো লাভ নেই, শুয়ে যাও, কারণ জানাজা হতেই পারে, মানে কোনো একটা মুরব্বী লোক মারা গেছে, সেক্ষেত্রে জানাজা হচ্ছে আর কি, জানাজা হচ্ছে দাফন করে দিলে। তো সেক্ষেত্রে আমি ওকে বলে, আর সে বলছে যে আমার ভয় লাগছে, যে আমি ভয় লাগার তো কারণ নেই, কারণ মানুষ একদিন সবাইকে মরতে হবে, এটা তো ভয় পাওয়ার কিছু নেই। এই বলে চলে আমি ফোনটা রেখে দিয়ে আমি শুয়ে যাই। তো ঘুমটা আসলে আসলে আমার ঠিকভাবে হচ্ছে না, মানে একটু পর করেই ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ভেঙে যাওয়ার পর আমি হঠাৎ করে একবার 4:00 উঠি, ওঠার পর আমার আবার ঘুমটা চোখটা লাগে, তো লাগার পর 6:00 আমার আবার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার একটা ওই সময় আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি খালি পেটে সিগারেট খেতাম। উঠে আমি চিন্তা করলাম যে একটা সিগারেট ধরাই ধরাই, দেখি যে আমি প্যাকেটের ভিতরে আমার সিগারেট নেই। চিন্তা করলাম 6:00 দোকান খোলা পাওয়া যাবে, আমি উঠতাম। উঠে দেখি যে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল পানি তোলার জন্য উনি উঠছে। আমি জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কালকে রাত্রে যে পশু হসপিটালের কার যে জানাজা হলো আপনি কি কিছু জানেন? কারণ না আমরা তো দেখি না, আর আমি এত রাত্রে সাজা করছিলাম না। আমি ভাবলাম যে উনি নাও জানতে পারে, এটা কোনো ম্যাটার না। তো দেন আমি বেরিয়ে গেলাম, আমার বাসা একটা গলি থেকে বেরিয়ে একটা দোকান আছে, তো আমি এই দোকানে গিয়ে দেখি যে দোকানের শাটার বন্ধ, মানে দোকানটা এখনও খোলে নেই। আমি একটু হাঁটতে হাঁটতে পশু হসপিটালের সামনে কিছু চা দোকান আছে ছোটো ছোটো, তো ওই চা দোকানগুলো সকালবেলা নর্মালি খুলে, কারণটা হচ্ছে যে সকালবেলা উঠে ওরা চায়ের পানি টানি জাল টাল দেয়, দেওয়ার পর ওনারা দোকানটা সকালে, তো আমি ওখান থেকে সিগারেট নিলাম আর 1 কাপ চা আমি ওইখানে খেলাম। তো খাওয়ার পর দেখি যে পশু হসপিটালের গেটের সামনে একটা আনসার দাঁড়িয়ে আছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে মামা কালকে রাত্রে যে এখানে জানাজা হলো, তো রাতে কি কোনো মুরব্বী লোক মারা গেছিলো না অন্য কে? কেউ বললো যে মামা আমি তো কালকে সারা রাত্রে এখানে ডিউটি করতেছি, আমি তো কারো জানাজা হতে আমি দেখিনি। আমি বললাম, আমি ভাবলাম যে ওর মনে হয় দেখেনি, বা ও ঘুমায় তোমায় ছিল, বা হয়তো বা উনি দেখেনি, বা উনি ছিল না সে বলে নেই। তা আমি বাসায় আসলাম, এসে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার বাসাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর পশু হসপিটাল যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা আমার প্রায় জানালাটার উপরের যে পাটটা, এই পাটটা ছুঁই ছুঁই অবস্থা। আমি তো গ্রাউন্ড ফ্লোর থেকে, আমার বিছনাটাও ছিল ফ্লোরিং, তো সেই ক্ষেত্রে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে এত স্পষ্ট আমি পশু হসপিটালের ভিতরটা দেখা আমার পসিবল ছিল না। আমি হঠাৎ করে একটা জিনিস চিন্তা করলাম, আসলে তো জিনিসটা কি হলো, আমি তো এখন তো নর্মালি ভিতরটা দেখতে পাচ্ছি না, ওই সময় যে আমি স্পষ্ট লাস্টটা সহ দেখলাম, আর মুরব্বী যে 8-10 জন লোক সবাই যে পাঞ্জাবি পরা ছিল, আমি ওই জিনিসটা ওই সময় লক্ষ্য করিনি, বাট এরপর আমার খেয়াল হয়েছে যে সবাই তো পাঞ্জাবি পরা ছিল, সবাই তো পাঞ্জাবি পরে, কেউ তো নর্মালি শার্ট পরেও থাকতে পারতো। তো আমি এই ঘটনাটা দেখার পর আমি আমার গার্লফ্রেন্ডকে আর বললাম না, কারণ ও আসলে দেখলে এটা ভয় পাবে, জিনিসটা দেখলে শুনলেও ভয় পাবে, অথবা যদি পরে আবার সে এটা নিয়ে ভাবে সেক্ষেত্রে সেও ভয় পাবে। আমি আর ওকে নর্মালি জিনিসটা বললাম না। তো আমি সিগারেটটা খেয়েটে বাসায় এসে একটা সিগারেট ধরালাম, সিগারেটটা খেয়েটে আমি শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর রাসেল ভাই ঠিক 9:00 আমার একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। ফোনটা আসার পর আমি দেখেছি আননোন নাম্বার, তো আমি ফোনটা রিসিভ করে দেখেছি আমার গ্রামের বাড়ির এলাকার এক ছোটো ভাই, সে আমাকে ফোন দিয়েছে। তো আমার বললো যে, আমি বললাম যে কে? সে আমাকে ওর পরিচয়টা দিল। দেখো আমি বললাম যে কী ভাই, এত সকালবেলা তুমি কল দিছো, তো ভাই আপনি কি কোনো খবর জানেন? আমি কেন, আমি তো কোনো খবর জানি না। হ্যাঁ আপনার বাবা তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তো আপনি কি কোনো খবর জানেন এটা? আমি কি না, তো আমি তো এসব জানি টানি না। এরপরে শুনলাম যে আসল ভাই আমার বাবা ওই দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, আসলে এই ছিল আমার ঘটনা। আসলে আমি এটা কি কোনো প্যারানর্মাল ঘটনা বা নর্মাল কোনো ঘটনা সেটা আমি এখনো ব্যাখ্যা খুঁজে পাইনি, কারণ আমি এটা আগের দিন এই জিনিসটা দেখছি, দেখার পর আমার এই দুঃসংবাদটা আসছে আমার বাবার মুখ্যমন্ত্রীর খবরটা।
যে রাত্রে আপনি দেখলেন যে কিছু মানুষ জড়ো হয়ে একটা জানাজা পড়ছে, তার পরের দিনই আপনি জানতে পারলেন যে
পরের দিন সকালবেলায়
আপনার বাবা মারা গেছেন এবং আপনি একদম স্পষ্ট দেখেছিলেন যে জানাজা
স্পষ্ট। শুধু আমি দেখিনি, আমার গার্লফ্রেন্ড যে সুমি সেও দেখছে, সে স্পষ্ট, সে আমাকে প্রথম দেখার পরে সে আমাকে ইনফর্ম করছে যে এখানে একটা জানাজা হচ্ছে, তুমি একটু জানালাটা ওপেন করে দেখো। তো আমি ওর সঙ্গে প্রথমে জিনিসটা পাতা দিই নাই, ভাবছি মানে ও কি না কি দেখছো। তো আমি আবার বললাম যে না দেখি কি হচ্ছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে হয়তো বা কোনো একটা মুরব্বী মানুষ মারা গেছে। তারপরে যখন আমি পোষা হসপিটালের সামনে গিয়ে গেটে দারোয়ানকে জিজ্ঞাসা করার পর আমি আসলে জিনিসটা কনফার্ম হয়ে গেছে যে আসলে আমি যেটা দেখছি এটা জানাজা না।
আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই ছিল আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এর মধ্যে আরো বেশ কিছু এসএমএস এসেছে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে রুহুল আমিন এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ঈদে কোনো নতুন প্রোগ্রাম থাকবে কিনা। ডেফিনেটলি থাকবে। ইমরান রাসেল আমাদের, আচ্ছা ইমরান লিখেছেন যে রাসেল ভাই আমিও আমার কাজিন লিওন ভূত এফএম শুনছি। সাব্বির লিখেছেন ঈদ মুবারক ভূত এফএম এবং তিনি বলেছেন যে দ্বিতীয় জন্মদিন মুবারক। আজকের এই মেলটি আমাকে দারুণ এন্টারটেইন করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের একদমই এটা দায়িত্বই যে আপনাকে এন্টারটেইন করা। শাহিন শামীম আমাদের মিরপুর থেকে এসএমএস করেছেন, ভাই আমার ছোট ভাই বলছে লাইট অফ করার জন্য, বাট আমার সাহস হচ্ছে না। ছোট ভাই বলছে আপনি সাহস করছেন না। কাজী জেরিন আমাদের লিখেছেন উত্তরা থেকে যে আমি আর আমার খালা আমাদের ছাদে বসে ভূত এফএম শুনছি। আর হাবিব মোহাম্মদপুর থেকে লিখেছেন যে হ্যাপি বার্থডে ভূত এফএম। আমাকে মাহিরা এসএমএস করেছেন যে 12th August ইজ মাই বার্থডে। তো আপনাকেও জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা আপনার জন্য থাকলো। পলাশ খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভাই অনেকদিন পর ভূত এফএম শুনছি, ওয়েলকাম ব্যাক পলাশ, আশা করছি এখন থেকে রেগুলার হবেন। তাওয়াফ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে জুথি সাদ্দাম ফরদিন এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অপু সুমন আমাদেরকে এসএমএস করেছেন লালমাটিয়া থেকে, রিমুন এছাড়া আমাদের এসএমএস করেছেন উচ্ছ্বাস ধানমন্ডি থেকে, আরও অনেকেই দেখতে পাচ্ছি এসএমএস করেছেন। ওয়ালিদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সুখী চিটাগং থেকে, আচ্ছা এছাড়া ময়মন সিং থেকে আমাদের এসএমএস করেছেন শরীফ। তো আপনারা যারা এসএমএস পাঠাননি বা এসএমএস পাঠাইছেন তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
নাম আবু রায়হান আল মামুন।
ওকে,
আমি একটু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি।
জি,
ঢাকায়। আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা তিনতলা বাড়ি। তো সেই বাড়ির নিচতলায় একজন বয়স্ক একজন মানুষ গেটে মানে উনি গার্ড সিকিউরিটি হিসেবে থাকতেন। তো মানুষটা খুব ভালো ছিলেন, আমাদের খুব স্নেহ করতেন, আমরা নানা বলে ডাকতাম। তো উনি বেশ কিছু ঘটনা সম্মুখীন হবেন প্রায়। একটা ঘটনা আমাদের খুব মানে ভালো সবাইকেই মানে আতঙ্কের মধ্যে রাখছিল। ঘটনা কি হচ্ছে, উনি রাত 2টা 1টার দিকে একদিন ডিউটি করতেছিলেন। ডিউটি করার সময় তো নর্মাল সাধারণত এক রাত উনি বেরোতেন না, উনি সাধারণত ভিতরেই থাকতেন। একটা গেট ছিল কেচি গেট আর বাইরে একটা গেট ছিল। তো বাইরের গেটের কাছাকাছি উনি হঠাৎ করে ঘোড়ার গাড়ির শব্দ, ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। ঘোড়া পায়ে শব্দ শোনার পরে ওনার একটা কৌতূহল লাগলো যে সাধারণত নতুন ঢাকা সাধারণত ঘোড়ার গাড়ি তো কম চলছে, ঘোড়া গাড়িটা ম্যাক্সিমাম সময় পুরনো ঢাকা চলতো, তখনকার দিনে তো এতে প্রশ্নই আসে না। যাই হোক, তো উনি গেটটা খুলে বাইরে আসতে দাঁড়ালেন। দাঁড়ানোর পর দেখলেন যে মালিবাগ মোড়ের দিক থেকে ঘোড়া গাড়িটা আসছে। তো উনি দেখতে থাকলেন যে আসতেছে, খুব তাড়াতাড়ি ওনার কাছে চলে আসলো। তো ঘোড়া গাড়ির যে চালাচ্ছিল তার চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে খুবই কুচিত চেহারা, চোখ লাল এবং নিচে কাটা দাগ। তো উনি দেখে তারপর উনি সাহস হারান নাই, উনি বললেন যে ভাই আপনি কোথায় যাচ্ছেন এত রাত্রে? তো তখনই সাথে সাথে সে তাকে ধমকে শুরু বলল যে চুপ করে থাকবি বেটা, একটা কথা বলবি না, আমার কাজ আমার কাজ, আমাকে আমার কাজ করতে দে। তারপরে সে তো তারপরেও সে মানে ভয় পায় নাই, তার গাড়িটা একটু স্লো হয়ে গেল। স্লো হওয়ার পরে দেখলো গাড়ির ভিতরে একটা লাশ, লাশ কাফন কাপড় দেওয়া এবং পাশে আরো 2টা লোক গাড়ির ভিতরে, এবং ওদের চেহারাও একই রকম, সাদা পোশাক করে এবং ওদের মানে চোখলাম। তো ওদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা ভাই লাশ নিয়ে কোথায় যান? তো এখন বলতেছে এত রাত্রে লাশ নিয়ে কোথায়, কারণ এইদিকে তো কোনো কবরস্থান নাই, কারণ মালিবাগ মোড় থেকে একটা রাস্তা গেছে সাধারণপুর কবরস্থান, সেটা আরেকটা রাস্তা। তখনকার তখনকার দিনে সেই সেই রাস্তার ভিতর দিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো তারা তখন আরো খেপে গেল, বললো যে তুই এত কিছু কথা এত কথা বলিস কেন, তোরেও লাশ বানায় ফেলাম, হ্যাঁ চুপ করে থাকি। সাথে সে হঠাৎ করে দেখলো এই সময় যে গাড়ি থেকে রক্ত পড়তেছে, গাড়ি থেকে রক্ত পড়তেছে। তখন তার কাছে একটু সে একটু আতঙ্কে আতঙ্কে বুঝলো যে কেন গাড়ি থেকে রক্ত পড়তেছে। তারাও একটু পিছিয়ে আসলো, পিছিয়ে আসার পরে গাড়িটা একটু সামনে চলে গেল। তারপর সে আশেপাশের বাড়ির কয়েকজন দারোয়ানকে ডাকার চেষ্টা করলো, কিন্তু আশেপাশের বাড়িগুলো একটু দূরে থাকায় আশেপাশের বাড়ির দারোয়ানরা এগিয়ে আসতে পারে নাই সেই সময়। পরে তারা আসছে, তো এই ঘটনাটা জানলো সবাই। তো সকাল ভোর হয়ে গেল, তারপর ভোর হওয়ার পরে তারপর বাড়িওয়ালা ঘটনাটা জানলো। তো আশেপাশের বাড়িতে খোঁজ নিল এবং ওই পথে কেউ এই ঘটনা জানেন না এবং লাশ দেখেন নাই কেউ। এবং এত রাত্রে তো কবরস্থানে কখনো লাশ দিয়ে হয় না, তো বাড়ির মানুষ সবাই আতঙ্কে ভুগছিল।
তো আপনার তো মানে ওইখানে যে ঘটনাটা বললেন যে লাশের গাড়িটা যে যাচ্ছিল এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিল, সেটা তো নিশ্চয়ই অন্য কোথাও হারিয়ে যাওয়া বা এরকম কি পসিবল ছিল?
না, এই রাস্তাটা মানে খুব মানে ঢাকা শহরটা এমন ছিল যে অন্য এরিয়াতে যাওয়া এদিক দিয়ে রাস্তা খুব একটা সহজ ছিল না। এক পর্যায়ে ছোট ছোট রাস্তাটা ছোট হয়ে গেছে এবং শেষ এখানেই শেষ, এবং যেখানে কবরস্থান সেই রাস্তা অন্য পথে।
সুতরাং মানে বলাই যায় যে সেই লাশের গায়ে হয়তো আসলে কোনো অস্তিত্বই ছিল না।
ছিল না।
ওকে, তো এই ছিল আপনার ঘটনা। ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং ইন দ্য মিন টাইম আপনারাও কিছু SMS পাঠিয়েছেন, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। আর দেখতে পাচ্ছি যে আমাকে ইমন SMS করেছেন, ইমন SMS করে বলছেন ভাই আমি অনেকদিন পরে ভূত FM শুনছি, অ্যান্ড জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাহের জিগাতলা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমাদের আমার 11 বছরের মেয়ে রেগুলার লিসনার এবং 13 আগস্ট হচ্ছে তার বার্থডে, সুতরাং জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাকির বাড্ডা থেকে, ভূত এফএমের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ডেভিড আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন তন্ময় মিরপুর থেকে, আমাদের SMS করেছেন জীবন, আমাদেরকে SMS করেছেন স্মার্ট পাভেল, SMS করেছেন তারেক, এছাড়াও হাবিব SMS করেছেন, হাবিব আলোকিত, এছাড়াও আমাদের SMS করেছেন অপু সুমন কাপাসিয়া থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শিমুল, এবং তারা বলছেন যে ভূত FM শুনতে জোশ লাগছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন তার কাছে, আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসনার, আমি আমজুল, আমি এসেছি উত্তরা থেকে, মেডিসিন কলেজ থেকে HSC পাস করেছি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
প্লিজ,
ঘটনাটি আমার এক নানার কাছ থেকে শোনা। আমার বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক, তারা একসঙ্গে বিকালে রেগুলার এক্সারসাইজ করতেন। তো তিনি যখন বিয়ে করেন তখন ওনার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যখন ওনাকে বলা হয়, সেই লোকেশনটা ছিল কিশোরগঞ্জের, গ্রামের নাম হচ্ছে বাজিতপুর। তো তিনি যাওয়ার জন্য যখন বের হলেন, তখন ট্রেন স্টেশনের সোলার চড়া ট্রেন স্টেশনে নামলেন, তখন তার সঙ্গে আরও 3 জন লোক ছিল যারাও তাদের নিজ নিজ গ্রামে যাবেন। তো তিনি বাজিতপুরের উদ্দেশ্যে যখন যান, যাওয়ার 2 রাস্তা ছিল। তো একটা রাস্তা উনি চিনতেন যেটা দিয়ে প্রায় 1.5 মাইলের মতন হেঁটে সেখানে পৌঁছাতে হতো। পথে সেই 3 জন বিভিন্ন দিকে চলে যান তার সাথে যারা ছিলেন। তো তখন তিনি সম্পূর্ণ একা হয়ে গেলেন আর ভাবতে লাগলেন এতটা পথ তিনি একা যাবেন, ঠিক আছে মাথায় তার তখনও কোনো প্যারানর্মাল কিছু ঘটতে পারে কিংবা তেমন কিছু তিনি দেখতে পারেন এটা তিনি কখনো ভাবেননি। তো যেতে যেতে একটা পর্যায়ে গ্রামের কিছু পুকুর পড়ে, বড় বড় পুকুরের মতন, সেগুলো পার হওয়ার পর আরো বড় দুটো কবরস্থান।
This track was downloaded from fusionbd.com.
তো প্রথম কবরটা পার হওয়ার পর দ্বিতীয় কবরটা যখন তিনি পার হবেন, তখন দেখলেন কিছু লোক সেখানে একসঙ্গে নামাজ পড়ছেন। সবার গায়ে সাদা পাঞ্জাবি, সবার মুখে দাড়ি আছে, সাদা টুপি, সবাই একসাথে নামাজ পড়ছেন, কিন্তু তারা যে নামাজ পড়ছেন তাদের কোনো ডিরেকশন কিংবা ইমাম সাহেব নেই যে তারা নামাজ পড়ছেন। তো তিনি সেটা দেখে তেমন কিছু ফিল করেননি যে এমন কিছু হতে পারে। তো সেখানে তিনি দাঁড়িয়ে দেখলেন যে তারা নামাজ পড়ছে, এখন ওদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ রাস্তা একটাই, যেতে হলে সামনে দিয়ে যেতে হবে, আর সেদিকটা দিয়ে তারা নামাজ পড়ছেন। তো তিনি চিন্তা করলেন এখন এখান দিয়ে যাওয়া সম্ভব না, তাদের নামাজটা পর্যন্ত তার ওয়েট করা উচিত। তো এমন সময় তাদের মধ্যে থেকে একজন এসে বললেন আপনি কোথায় যাবেন, এখানে নামাজ পড়তেছি, নামাজটা শেষ হয়ে গেলে তারপর আপনি যেতে পারবেন, তো আমি কি আপনাকে হেল্প করতে পারি? তো তিনি বললেন যে না আমি একাই যেতে পারবো। তখন বললেন আসুন আপনি এখানে দাঁড়ান, আমাদের সঙ্গে আপনি নামাজ পড়বেন। পরে তিনি বললো যে আমার তো ওযু নেই, আর আমি এখন নামাজ পড়ার মতন কোনো ইয়েও আমার নেই, এত রাতে তিনি কার সঙ্গে নামাজ পড়বেন? এটা তখনও তার মাথায় এমন কিছু আসলো না যে তার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে পারে। তো তাকে দাঁড়া করাই দিল এবং ওযুর পানি দেওয়া হয়েছে এবং টুপি দিল, এবং টুপিতে প্রচুর সুগন্ধি মাখা ছিল, অনেক সুন্দর স্মেল আসছিল টুপি থেকে। তো তিনি দাঁড়িয়ে গেলেন, তো তাদের যেহেতু কোনো ডিরেকশন নাই দেখতেছে তিনি, কিন্তু সবাই একসঙ্গে রুকু সেজদা দিচ্ছেন, কিন্তু কেউ তাদের নামাজ পড়াচ্ছেন না কিংবা কিছু বলছেনও না। তো তিনিও তাদের সাথে মানায় চলে গেলেন। তো যখন নামাজ শেষ হলো তখন সেই লোকটা আবার তাকে জিজ্ঞেস করলো আমি কি আপনার সঙ্গে যাব। তো তিনি হ্যাঁ অথবা না কিছুই বললেন না, তার সাথে কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পর পিছনে যখন তাকালেন দেখলেন যে সব মুসল্লিরা কারোর সাথে কেউ কথা বলছে না, চলে যাচ্ছে। কিন্তু তখন প্রথমবার তাকানোর পর যখন দ্বিতীয়বার তাকালেন পিছনে কেউ নেই, আর ওনার সাথের লোকটাও ওনার থেকে একটু সামনে চলে গেছেন, এবং সামনে যাওয়ার পর তিনিও নেই, তিনি সম্পূর্ণ একা। বাট তার তখনও কোনো রকম কোনো সেন্স আসেনি যে তার সঙ্গে প্যারানর্মাল কিছু ঘটতেছে, তিনি দেখতেছেন, তখনও তিনি বুঝেন নাই যে এই রোডটা আসলে রাতে কেউ আসে না কিংবা কেউ আসতে পারে না, অনেক বাধায় পড়তে হয়। নানা অনেক সাহসী ছিলেন, তাই হয়তো জিনিসটা কাটিয়ে যেতে পেরেছেন। তো যখন তিনি তার বাসায় পৌঁছালেন, তো বাসার দরজা নক করতে তার শাশুড়ি দরজা খুললো এবং বলল নুরু তুমি এসেছো, কোন দিক দিয়ে এসেছো? তিনি বললেন আমি তো এই পথ দিয়ে আসছি, প্রায় আমার দেড় থেকে পনেরো দুই মাইল পথ হেঁটে আসতে হচ্ছে। তো বলে তুমি এই রোড দিয়ে আসছো, তুমি কি কিছু দেখছো? তখন তিনি বলতেছে যে আসলে না তেমন কিছু না, আমি ওই বড় কবরস্থানটা পার হওয়ার পর যখন আরেকটা কবর ক্রস করব তখন কিছু লোক নামাজ পড়তেছিল, তো আমার সেখানে ওয়েট করতে হয়েছে, আমি তাদের সাথে দাঁড়িয়েছিলাম। তো তখন তিনি বললেন যে এমন সব ঘটনা খুলে বলেন, এবং ওনাকে তখন উনি ভয় পেয়ে যান, ওনাকে তখন লবণ খাওয়ানো হলো, লবণ পানি খাওয়ানো হলো, গোসল করানো হলো, তারপর দুই দিন টানা ওনার জ্বর ছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই, আর এই এই ছিল আমার ঘটনা।
ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আর এর সাথে আমরা আমাদের আরও একজন গেস্ট করেছেন, তার কাছ থেকে আমরা আবারও ঘটনায় যাব, তার মাঝখানে আমরা কিছু SMS করে ফেলব। আমাকে তাবিব SMS করেছেন, তাবিব ফার্মগেট থেকে SMS করেছেন, আমাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পার্থ আমাদের SMS করেছেন আমাদেরকে, সোহাগ মণি লালপুর থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ডেভিড, এবং তিনি বলছেন যে আজকে সব স্টোরিগুলো ভালো লাগছে। ফাহিম আমাদের SMS করেছেন, আজকের ভূত FM জোস লাগছে তার কাছেও। পপল আমাদের SMS করেছেন, পপল তুহিল, তিনি ময়মনসিং থেকে SMS করেছেন, ভূত FM-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শামিল আমাদের SMS করেছেন, শামিল রহমান ফ্রম জিন্দাবাজার সিলেট, এবং তিনিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভূত স্টার সাগর, তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভূত FM-কে। মহিউদ্দিন বরিশাল থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের সঞ্জিদা নরসিংদী থেকে, এবং এছাড়া আমাদের SMS করেছেন, আচ্ছা তিনি বলছেন যে থরথর করে তিনি নাকি কাঁপছেন ভূত FM শুনে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন সামিয়া লালমাটিয়া থেকে, এবং তিনি বলছেন যে তার বেস্ট ফ্রেন্ড জেরিনের সাথে তিনি আজকে শো শুনছেন। এছাড়াও মমিন আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, DJ অপু আমাদের SMS করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার নামটা আরেকবার বলবেন।
হ্যালো লিসেনার, শ্রী সাকিব এগিন। কোন ঘটনাটা দিয়ে শুরু করবো?
আপনি পরবর্তী ঘটনায় চলে যান।
আচ্ছা, এখন আমি যে ঘটনাটা বলবো এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, কিন্তু আমার এক কাজিনের সাথে আমার রুমে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা কিছুদিন আগে, মেবি দু তিন মাস আগে একটা ঘটনা। তো আমার কাজিন আর আমি এক ফ্ল্যাটেই থাকি এবং এক রুমে থাকি। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে মেনলি, আমি ডিসক্রিপশন করি, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে তিনটা রুম, দুই রুমে, এক রুমে থাকে আমার কাজিন আর আমি, আরেক রুমে থাকে আমার এক বড় ভাই দিকন ভাই, আর আমার এক ফ্রেন্ড শিপন। তো মাঝখানের রুমটা আমরা নর্মালি গেস্ট রুম হিসেবে ইউজ করি, মাঝখানের রুমটা খালিই থাকে। তো কাজিন যেদিন ঘটনাটা ঘটছে ওদিন কাজিন আমার সাথে থাকেনি, লিটন ভাই আমার সাথে থাকছিল। ও রাত্রেবেলা উঠে গেম খেলার অভ্যাস আছে, সে রাত্রেবেলা উঠে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, অ্যালার্ম দিয়ে দিয়ে ও গেম খেলে। তো ওদিনও নর্মালি সে রাত্রেবেলা একটা দেড়টার দিকে সে নর্মালি উঠছে ঘুম থেকে, ঘুম থেকে ওঠার পর ও গেম খেলতেছে। গেম খেলার পর ও দেখছে যে ওর হাতের ডান পাশ দিয়ে, মানে আমাদের যে বিছানাটা আছে বিছানার ডান পাশে একটা জানালা আছে, ওদিন জানালাটা আবার খোলা ছিল কারণ ব্যবসা গরম ছিল, সেই ভিতরে জানালাটা খোলা ছিল। তো ও দেখছে যে হঠাৎ করে তার চোখটা, যখন ও যে গেমটা খেলে গেমটা খেলা অবস্থায় মানে মোবাইলটা একটু নাড়াচাড়া করতে হয়, তো হঠাৎ করে যখন ডান দিকে মোবাইলটা নাড়াচাড়া করে তার চোখটা হঠাৎ করে জানালার দিকে যায়। জানালার দিকে সে দেখে যে মানে একটা মানুষের শেপের মতো সে একটা দেখছে, বাট মানুষের শেপের মতো একটা দেখছে, বাট সে ভালো করে এটা লক্ষ্য করেন। তো হঠাৎ করে আবার দুই তিন সেকেন্ড পর সে আবার এটার দিকে তাকায়, তাকে দেখছে যে না সত্যি একটা মানুষের শেপের মতো, জাস্ট শুধু মানুষের শেপ বলতে মানুষের হাত পা এরকম না, জাস্ট একটা মানুষের ছায়া পড়লে যে মুখটা হয় এরকম একটা ছায়ার মতো একটা জিনিস, কিন্তু চোখগুলা কানগুলা সবগুলোই মানে বোঝা যাচ্ছে যে অরিজিনাল একটা জিনিস, বা মুখের যে ফেসগুলো মানুষের যে একটা বডির যে শেপ থাকে সেই শেপটা বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা দেখে ও ভয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। চিকার দিয়ে ওঠার পর আমি ঘুমাইছিলাম আমার রুমে, লিটন ভাই আমার সাথে ছিল, শিপন আবার ওদিন সজাগ ছিল, যে শিপন ওর দিকে তাকায়, তাকায় দেখে যে ও থরথর করে কাঁপতেছে। তো কাঁপার পর ও জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে, তো ও কোনো কথা বলতেছে না, শুধু বলতেছে যে আমাকে ধর। ও কাঁপতেছে আর দূরে দূরে চিৎকার করতেছে যে আমাকে ধর, আমি অনেক ভয় মানে একটা জিনিস দেখছি, দেখে অনেক ভয় পাইছি। তো আমি সব ঘুম থেকে উঠে আসলাম, আমাকে গিয়ে লিটন ভাই জায়গায় তুললো যে উঠো তাড়াতাড়ি, এখন মনে হয় ভয় পাইছে। তো জায়গায় তোলার পর আমি আসলাম, এসে সে বলতেছে যে ও বলতেছে যে ও কিছুই বলতেছে না, বলতেছে শুধু আমাকে ধর। তা আমরা দুইজন যে তিনজন ছিলাম, একজন এক পাশে ছিলাম আর দুইজন জানালাটার পাশে গিয়ে জানালাটা অফ করে দিই। তারপর ওকে আমরা জড়াই টড়াই ধরে, ধরার পর ও রাত্রিবেলা শুয়ে যায়। শুয়ে যাওয়ার পরের দিন সকালবেলা, শুক্রবার ছিল, বৃহস্পতিবার রাত্রে কাহিনী ছিল, এটার পরের দিন শুক্রবার ছিল। তো সকালবেলা আমরা সবাই বাসায়, তো ওকে আমরা ওই দিন আর কিছু জিজ্ঞাসা করিনি, দেখি যে ওর গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর, প্রায় 100 উপরে হবে, 102 অথবা 3 হবে, আমি থার্মোমিটার দিয়ে দেখছিলাম, ঠিক সঠিক খেয়াল নেই। তো ওকে আমরা কোনো কোশ্চেন করিনি। তো ঘণ্টাখানেক পর ওর যখন একটু দেখি যে কথাবার্তা বলতেছে বা ঘুম থেকে উঠছে, ওঠার পর আমরা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল ঘটনাটা। তো সেই ওই সময় সে আমাদেরকে ডিসকাশন করছিল যে এরকম একটা ঘটনা হয়েছিল, আমি এইরকম একটা জিনিস দেখছি। তো দেখার পর ওর জ্বরটা নর্মালি 3-4 দিন থাকে, থাকার পর আসলে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাসাটা আসলেই হন্টেড, কারণ আমরা নর্মালি এখানে আরো অনেক জিনিস দেখে থাকি। কারণ রাত্রেবেলা অনেক সময় দেখা যায় কি, রাত্র 2-3টার দিকে ডেক দেখছি, আওয়াজ শোনা যাচ্ছে, কেউ ভাত নিচ্ছে, দেখি পাতিল থেকে যদি একটা মানুষের ভাত নেয় অথবা পাতিল থেকে কোনো একটা চামচ যদি মাটিতে পড়ে যেরকম সাউন্ড হয় সেরকম সাউন্ড গত 3-4 দিন আগে আমি শুনছি, এরকম একটা সাউন্ড হচ্ছে। তো সাউন্ডটা শুনে আমি উঠে গেছিলাম, উঠে গিয়ে দেখি যে না আমাদের রুমের কেউ উঠে নাই বা কোনো বিড়ালটি আলো ঢুকে নেই, কারণ বিড়াল যেটাতে ঢোকার একটা স্কোপ ছিল ওই ভেন্টিলেটরটা বন্ধ ছিল।
আচ্ছা,
তো এরকম কোনো ঘটনা ঘটেনি। তো নর্মালি আসলে ভাই আমাদের রুমে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে, আর আমাদের রুমের কিছু ঘটনা মনে হয় আমার কাজিনও আগে এপিসোডে কিছু বলে গিয়েছিল। তো আসলে এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং পরবর্তী ঘটনাটি যথাযথ ইমেল, যিনি আমাদের ইমেলটি পাঠিয়েছেন তিনি আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, বাট তার ইমেলটি আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন যে আমার নাম গোলাম সরওয়ার হোসেন বাদল, আমি ফেনী জেলার দাগনভূঞা থানার জায়লস্কর গ্রামে থাকি। আমি 2011 নভেম্বরে দুবাই থেকে দেশে আসি। দেশে এসে আমি রেডিও ফুটির ভূত এফ এম এর কথা শুনি, আমার এক বন্ধু থেকে ভূত এফ এম এর একটা পর্ব শুনি, আমার খুবই ভালো লাগে। তো আমাদের ফেনী থেকে ফুটির আমি ফুটির সব পর্বগুলো শুনেছি, এবং আমার এই ঘটনাগুলো আমি হয়তো মানে সরাসরি হয়তো শুনবো কিনা আমি জানি না, তবু আমি দুটো ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার মেজ আপুকে বিয়ে দেওয়া হয় এক মাদ্রাসা বাড়িতে। ওই বাড়িতে বড় একটা মাদ্রাসা আছে বলে এ বাড়ির নামকরণ করা হয় মাদ্রাসা বাড়ি। তো আমার বোনকে যখন বিয়ে দেওয়া হয় তখন তার শ্বশুর জীবিত ছিলেন না, শুধুমাত্র শাশুড়ি ছিলেন। আমি তখন ক্লাস 5-এ। কাহিনীটা আমার খালাম্মা অর্থাৎ বোনের শাশুড়িকে নিয়ে। তিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন। খালাম্মা আমার আপুর কাছে থাকতেন, তখন আমার আপু ছিল একা। আমার দুলাভাই থাকতেন সৌদি আরব। আমার আপুর ঘরের পেছনে ছিল টিউবওয়েল। সবাই সেখানে রান্না বান্না, নামাজের অজু বানানো ইত্যাদি কাজে ব্যবহার করতেন। তো একদিন ফজরের সময় আজান হয়, যখন তখন নামাজ আদায় করার জন্য ওঠেন। তিনি ঘরের পেছনের দরজা দিয়ে টিউবওয়েলের দিকে রওনা দিলেন। তখন তিনি দেখতে পান কিছু সাদা কাপড় পরা লোক টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি খুব ভয় পেয়ে যান। তখন তিনি গলা কাশি দেওয়ার শব্দ করলে মুহূর্তেই এ সমস্ত লোকগুলো গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে তার গালে থাপ্পড় দেওয়ার মতো লাগে এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে যান। তারপর আমার আপু কিছু পড়ে যাওয়ার শব্দ পান এবং মুহূর্তেই বাইরে বেরিয়ে আসেন। দেখেন তার শাশুড়ি মাটিতে পড়ে আছেন। তখন তার ছেলেদেরকে ডেকে ঘরে নিয়ে যান এবং প্রায় 3-5 ঘন্টা পর তার হুঁশ আসে। তিনি জানান যে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি এবং তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তিনি অন্ধত্ব বরণ করেছেন এবং অন্ধ হওয়ার 1 বছরের মাথায় তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি তার এই ঘটনাটি সবাইকে বলেন। আপুর শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় আপু স্বপ্নে তার শাশুড়িকে দেখতেন এবং আরও একটা জিনিস এখনও দেখেন, যে টিউবওয়েলের পাশে একটা গর্তে একটা টাকার পাতিল আছে এবং পাতিল উঠে আসছে এবং সেটা নেয়ার জন্য পাতিলটা একটা মানে ওখান থেকে একটা মানে একটা আওয়াজ বা কিছু একটা হচ্ছে। তাদের মাদ্রাসার হুজুরকে ব্যাপারটা জানানো হয়। হুজুর পরামর্শ দেন যেন আপু এই বিষয়টি এড়িয়ে চলেন। মাঝে মাঝে এখনও আপু তার শাশুড়িকে স্বপ্নে দেখেন। এই ছিল ঘটনা, কিন্তু মানে ঘটনাটা খুবই ছোট এবং সবচেয়ে বড় কথা যে আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে হঠাৎ করে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কত উইয়ার্ড, যে হঠাৎ করে একটা শব্দ অনুসরণ করে আপনি বাইরে বেরিয়ে গিয়ে যদি দেখেন যে সত্যি কিছু আছে। অনেক সময় তো এরকম হয় যে আপনার দরজায় নক হচ্ছে, বাট আপনি সেটাকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছেন না, যে এরকম হতেই পারে, বাতাসের কারণে হতে পারে, এত রাত্রে আর কি আসবে, বা মাঝে মাঝে এরকম মনের ভুল হয়। কিন্তু কোনো দিন যদি হঠাৎ করে আপনার ইচ্ছে হয় যে উঠে গিয়ে দেখি দরজার ওপাশে কেউ আছে কিনা, বা নিচে যে শব্দগুলো হচ্ছে সেই শব্দ যেগুলো আসছে, প্রতিদিনই তো দেখি যে আসলে শব্দ কেউ করে না এবং এটা হয়তো মনের ভুল, ওখান থেকে শব্দ আসবে কিভাবে। কিন্তু একদিন যদি হঠাৎ করে দেখে ফেলেন, ছাদে প্রতিদিন ধুমধুম শব্দ হয়, কখনো গিয়ে দেখা হয় না, বা গিয়ে দেখেছেন হয়তো সবাই মিলে কিন্তু কোনোদিন সেরকম উল্টাপাল্টা কিছু দেখতে পারেনি, কিন্তু কোনো একদিন হঠাৎ করে গিয়ে গিয়ে দেখে ফেলেন যে সত্যি কেউ শব্দ করার মতো আছে, তাহলে কেমন লাগবে? বিশেষ করে এখন যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে ঈদ করতে, ঈদের ছুটি কাটাতে, এবং যারা গ্রামে কিছুদিন থাকবেন, তারা এই সমস্ত ঘটনার সম্মুখীন হতেই পারেন। এবং আমি চাই যে হলে সঙ্গে সঙ্গে আমাদের সেটা জানাবেন, আমরা সেটা প্রচার করব ভূত এফএম এ। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, আমরা এখন কিছু SMS পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন ইরিন এবং তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন। তিনি এবং তার ছোট বোন একসাথে ভূত এফএম শুনছেন। দীপ্ত আমাদের SMS করেছেন মোরুলগঞ্জ বাগেরহাট থেকে, তিনিও ভূত এফএম শুনছেন। মায়মন সিং গোরস্তান গেট থেকে আমাদের SMS করেছেন। তিন ভাই মোহাম্মদ অপু সজীব ভূত এফএম শুনছেন তিনি। এছাড়াও ফাহিম এবং নুসরাত উত্তরা থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে সুজন খান চিয়াগং থেকে SMS করেছেন, তার যে শুভেচ্ছা জানিয়েছেন ভূত এফএমের। আমাদেরকে এছাড়াও নাহিদ SMS করেছেন আমাদেরকে। সাজিদ সাদিক তারাও আমাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও আমাদেরকে কাব্যি SMS করেছেন মায়মন সিং থেকে। আমাদেরকে SMS করেছেন সুমন কর্ম, আচ্ছা কার সুমন কর্মকার কাপাসিয়া থেকে SMS করেছেন তিনি। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আদ্রিতা, এবং তিনি বলছেন যে ভূত এফএম এর জন্মদিনে 2 বছর পূর্ণ করলো, এই জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এবং তিনি বলছেন যে ভ্যাকেশন অ্যান্ড ভূত এফএম ভালোই লাগছে তার কাছে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদের, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, কোথাও যাবেন না। এবং ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাকে SMS করতে চান তাহলে SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আপনি যদি ভূত এফএমে সরাসরি এসে আপনার ঘটনা বলতে চান, বা আপনি চান আপনার পাঠানো ঘটনা আমরা পড়ে শোনাই, বা আপনি যদি আমাদেরকে অডিও ফাইল পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি এক্ষুনি লিখে ফেলুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radio40.fm, স্পেলিংটি বলে দিচ্ছি ভূত FM BHOOTFM@radioforti.fm। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই অবশ্যই আপনাদের ঘটনা পাঠাতে হবে। অনেকে আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং অনেকে বেশ হতাশ যে তার ঘটনাটি কেন পড়া হচ্ছে না। আসলে আমরা সিলেক্ট করি সবচেয়ে ভালো ঘটনাগুলো, সুতরাং আপনার ঘটনাটা অবশ্যই অন্য সবার চাইতে ভালো হতে হবে, তাহলে আপনার ঘটনাটি পড়ে শোনানোর সুযোগ থাকবে। অনেকেই একটা ঘটনা একাধিকবার বা অনেকবার পাঠান, বাট আসলে আমাদের কিছু করার থাকে না, কারণ ঘটনাটি যদি আমরা প্রত্যেকটা ঘটনায় মন দিয়ে পড়ি এবং ঘটনাটি যদি প্রথমে সিলেক্টেড না হয় তাহলে পরবর্তীতে সেটা সিলেকশন মানে সিলেক্টেড হওয়ার চান্স খুবই কম। সো দেখবেন যে সবচাইতে ভালো যে ঘটনাটা, এবং যদি কোনোদিন দেখেন যে হ্যাঁ একটা ঘটনায় পড়া হলো না বা সেই ঘটনাটা হয়তো কখনোই অনিয়ার করা হলো না, তাহলে আপনি পরবর্তী ঘটনা পাঠিয়ে আবারও ট্রাই করতে পারেন অন্য একটা নতুন ঘটনা নিয়ে। যাই হোক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:59, আর প্রথম ঘন্টা আমরা শেষ করে ফেলেছি, দ্বিতীয় ঘন্টা আমরা এসেছি এবং আমরা সেই একই সাথে প্রথম একটা বছর শেষ করে দ্বিতীয় বছরে আমরা পা রাখছি এবং দ্বিতীয় বছর আমরা শেষ করে ফেলেছি অলরেডি। সো আপনাদের অক্লান্ত ভালোবাসা এবং আপনারা সবসময় সঙ্গে ছিলেন বলে আপনারা সবসময় ঘটনা পাঠিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনাদের ঘটনাগুলো নিয়ে ভূত এখন এতদূর পর্যন্ত এগিয়ে গেছে এবং আশা করছি যে সামনে আরও বহু দূর এগিয়ে যাবে যদি আপনারা সাথে থাকেন। আর সেই জন্য আপনাদের কাছ থেকে আমরা ঘটনা চাচ্ছি আরও বেশি বেশি করে। আমাদেরকে ইমেল করুন, ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, আমি সেটার স্পেলিংও বলে দিচ্ছি, ভূত এফএম BHWTFM অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আপনার আজকের যে এপিসোডটি রয়েছে যেটা এই মুহূর্তে আমরা প্রচার করছি, সে যদি আপনি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে একেবারে টেনশন করার কিছু নেই, আপনি আবারও এই ঘটনাটি শুনতে পাবেন, এই এপিসোডটি শুনতে পাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। এয়ারটেল এম রেডিওর সাহায্য কীভাবে নেবেন, মানে সেই সাহায্যে আপনি কীভাবে এপিসোডটি শুনবেন? আচ্ছা, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন এপিসোডের অপশানগুলো দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনার শুনতে ইচ্ছে করে আরও একবার বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি তখনই আপনি শুনতে পাবেন। এবং আপনি মানে চাইলেই আপনার যে ভূত এফএম যে টিউনটি আছে সেই টিউনটি আপনি আপনার নিজে টিউন করে ফেলতে পারেন, গলার টিউন বা মাই টিউন হিসেবে সেটও করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, কোড নাম্বারটা আপনি চাইলে এখন লিখেও নিতে পারেন, অ্যান্ড কোড নাম্বার ইজ 92125। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে ভূত এফএম যে টিউনটি রয়েছে সেই টিউনটি আপনার হয়ে গেছে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হাই রাম স্যার, আমি যাবি, আমার ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটে, মানে ফ্রেন্ডের কাকির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ওর নাম হচ্ছে প্রবীর পাল, তার বাসাটা হচ্ছে কালীঘাটি থানার ওখানে। তো উনি ওনার বাসাটা ছিল কালীঘাটির এখানে। তো উনি মানে একটা কাকি ছিল, তো ওনার পাল বংশের লোক ছিল, মাটি হাড়ি বাতিল বানাতেন। তো সেখানে মাটি হাড়ি বাতিল বানানোর জন্য নদীতে বেসিক্যালি যেতেন। তো এখানে নদীতে আপনার ইয়া ছিল, আঠালা মাটি যেগুলো ছিল এগুলো কালেক্ট করে পরে হাড়ি বাতিল বানানো হচ্ছে। তো এই সময় সন্ধ্যাবেলা একটি কাজটা সবাই শেষ করার পর মাটি আনার জন্য সবাই যায়। তো মহিলাতে ছিলেন মানে প্রবীর পালের যে কাকি ছিলেন, উনি ছিলেন আর কি প্রেগনেন্ট ছিলেন। তো প্রেগনেন্ট থাকার কারণে তারা একটু যেতে লেট হয়ে যায়। সো তারপর যদি যেতে তারপর মাটি যদি খোলা হয়, আর ওইখানে একটু একটা শ্মশান ছিল মানে চিতা খোলা, সেটা হিন্দুরা মাটি মানে পুরা দেয় আর কি। তো ওইখানে মানে সন্ধ্যা হয়ে গেছে, তারপর মাটি তুলছে ওর কাকি। তারপর তোলার পরে মানে সবাই যখন অটো মানে সবাই উঠে গেছে অলরেডি, তখন আর কি ওর কাকি টুকতে লেট হয়ে গেছে। ওঠার পরে যখন বাসায় ফিরে আসবে তখন পিছনে ব্যাক করে মানে চিতা খোলার এখানে দেখে একটা ছেলে বসে মানে বসে আছে, ছোটো একটা বাচ্চা, ছোটো একটা অনেক ছোটো বাচ্চা বসে আসে। সো তারপরে এইখানে একটা একটু মনে হলো যে ছোটো বাচ্চা একটা বসে আসছে, সো আমি দেখে আসি যে কে। তার হয়তো আমাদের বাসার এখানে থাকবে, তো দেখে আসি। তারপরে কাছে গেছেন, যাওয়ার পর বাচ্চাটা বলতেছে যে আচ্ছা তোমার বাসার করে তুমি এখানে বসে আসো, মানে তোমার বাবা মা কোথায় গেছে? তারপর বলতেছে যে মানে ছেলেটা কিছু বলে না, ছোট ছেলে, হাসতেছে শুধু, গোলাগুলো করে হাসতেছে। তারপর বললো যে আচ্ছা তোমার বাবা মা কোন দিকে আসছে, বলো তোমার বাবা মা নিয়ে যায়। তারপর বাচ্চাটা শুধু হাসে আর আঙুল ইশারা করে এদিকে। তারপর এদিকে অনেক ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে গেল, অনেকক্ষণ ঘুরতেছে মহিলাটা। তারপর ঘুরতে ঘুরতে এক সময় পাচ্ছে না, তারপর মহিলা একটু একটু রাগান্বিত হয়ে বললো যে তোমার বাবা মা কোথায়? মানে তারপর একটু তাকে মাটিতে নামিয়ে দেয়, একটু জোরে মানে রাগ করে একটু জোরে নামায়, এইভাবে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর বাচ্চাটা একটু তাও হাসছে। তারপরে যখন মহিলাতে বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, তোমার বাবা মা আসছে তোমাকে নিয়ে যাবে। সো তারপরে এখান থেকে মহিলাটা চলে আসতে থাকে। পিছনে যখন ব্যাক করে তখন পিছনে একবার তাকায় দেখি ছেলেটি কি করে। তো তাকানোর সময় দেখে ছেলেটা আস্তে আস্তে মানে মাটির সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভ্যানিশ হয়ে যাচ্ছে এটা দেখে মহিলাটা পুরোটা সেন্সলেস হয়ে যায়, এখানে পড়ে যায়। তারপর এভাবে মানে পড়ে যায় সন্ধ্যার সময়। তার স্বামী মানে তার হাজবেন্ড যে সে আবার মাটির হাড়িবাতিল বিক্রি করতো মানে হাটে, তো ওখানে হাট বসেছিল, হাটের বেচাকেনা শেষে সে বাড়ি আসতেছিল ওই পথটা ধরে। তখন মহিলাকে দেখে যে প্রেগনেন্ট অবস্থা মানে ওইখানে পড়ে আসে। তো তার পড়ে থাকার কারণে তাকে বাসায় নিয়ে যায়। তারপর নিয়ে যাওয়ার পর বলে যে কী হয়েছিল। তারপর মহিলাকে সবাইকে বলে, বলার পর তারপরে এক বছর পর মানে যখন তার মানে প্রেগনেন্ট মানে বাচ্চা হবে তখন বাচ্চাটা মরা বাচ্চা হয়। তারপর এরপর মানে এটাই আর কি ঘটনা ছিল শুধু।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে কিছু SMS আমরা পড়ে ফেলবো এর মাঝখানে। আমাকে তৃষা SMS করেছেন খুলনা থেকে, হ্যাপি বার্থডে ভূত FM জানিয়েছেন তিনি। আমাদেরকে অ্যাঞ্জেল ইরফান SMS করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগে। সঞ্জয় সিলেট থেকে SMS করেছেন, জন্মদিনের শুভ জানিয়েছেন ভূত FM এর। চন্দন গোপাল লিখেছেন বেস্ট অফ লাক ভূত FM। এছাড়াও সুমন আমাদের SMS করেছেন সোহাগপুর থেকে এবং তিনি লিখেন হ্যাপি বার্থডে টু বোথ ভূত FM রাসেল ভাইয়া। না আমার বার্থডে না, ইনফ্যাক্ট মানে ভূত FM এর বার্থডে চলছে আর কি।
This track was downloaded from fusionbd.com.
আরিফ আমাকে SMS করেছেন, এছাড়া আমাকে SMS করেছেন রাফি চট্টগ্রাম থেকে, এছাড়া আমাদেরকে শাকিল SMS করেছেন, আমাদেরকে মার্জিয়া SMS করেছেন এবং এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সৃজন, আমাদেরকে কোচি SMS করেছেন ভূত FM, আচ্ছা থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। এছাড়াও আমাদেরকে আরও অনেকে SMS করেছেন দেখতে পাচ্ছি, সায়েম আমাদের SMS করেছেন, বিশ্ব সুমন অপু আমাদের SMS করেছেন কীর্তিপাশা থেকে, আমাদেরকে ফরহাদ খন্দকার SMS করেছেন এবং তিনি লিখেছেন রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, বাট মিস করব না কখনো ভূত FM। আসলে সত্যি কথা বলতে কিছু, ভূত FM আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা কিন্তু একটা জিনিস মাথাতেই ছিল আমাদের যে প্রতিদিন প্রতি শুক্রবার এতগুলো মানে এই 4-5 জন মানুষ যারা এসে আমাদের ঘটনাগুলো শোনান সেই সমস্ত মানুষদের কি আসলেও পাওয়া যাবে, সবার ঘটনা কি আপনাদের কাছে ভালো লাগবে বা এরকম পাওয়া কি সম্ভব, এরকম চিন্তা কিন্তু হয়েছিল। পরে মনে হয়েছিল যে না, প্রত্যেকটা মানুষেরই অন্তত একটা করে গল্প জানা আছে, একটা করে ঘটনা জানা আছে, বা নিজে এক্সপিরিয়েন্স করেছেন অথবা কারো কাছ থেকে শুনেছেন, এরকম ঘটনা প্রত্যেকের জীবনে হয়তো আছে। সুতরাং এটা চালানো যাবে বোধ হয়। তো আপনারা সেই বিশ্বাসটা টিকিয়ে রেখেছেন এবং সেই বিশ্বাসটা টিকিয়ে রাখার কারণেই আমরা 2 বছর অতিবাহিত করেছি এবং 2 বছর পরে এসে আপনারাই বলছেন যে আপনাদের ভালো লাগছে, অনেকে লিখছেন যে ভয় না পেলেও ভালো লাগছে। সো এটা পুরোপুরি ভূত FM-এর প্রতি আপনাদের ভালোবাসা এবং আশা করছি এই ভালোবাসাটা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন আমাদেরকে এবং সেই ঘটনাগুলো নিয়ে আপনারা হাজির হবেন সরাসরি স্টুডিওতে বা আমরা আপনাদের ঘটনাগুলো প্রচার করব, আমি পড়ে শোনাবো আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন গেস্ট রয়েছেন তার কাছে, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যাঁ হ্যালো ঋষিরাজ, আমার নাম আবু রায়হান আল মামুন। পরবর্তী ঘটনা যাচ্ছি। ঘটনাটা আমাদের কুমিল্লা জেলার আমার আব্বার স্কুল লাইফের ঘটনাটা। একটি ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেরই এক ছেলে পাশের একটি গ্রামে বিয়ে করেছিল। বিয়ের পর সে বেড়াতে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। তো রাত হয়ে যাওয়ায় তো তার শ্বশুর শাশুড়ি পিড়াপিড়ি করলো যে বাবা থেকে যাও, এর এত রাত্রে যায় না, সমস্যা হতে পারে। আর তার সাথেও কয়েকজন লোক ছিল, তার 2টি ভাই, তার বাড়ির একজন কাজের মানুষ, এদেরকে নিয়ে। তো সে যাওয়ার কারণ হচ্ছে তার অফিস বা কোনো একটা কাজ ছিল, সেজন্য সে তাড়াহুড়া করছিল। পরে সবার তার অনেক পিড়াপিড়িতে সবাই রাজি হলো, ঠিক আছে। তো রাত একটু তখনকার দিনে রাত্রিতে বের হলো। বের হওয়ার পর তারা বেশি দূর ছিল না, গ্রামের রাস্তা হলো 3 কিলো। হেঁটে যাওয়া সম্ভব তখনকার দিনে তেমন যানবাহন ছিল না। তো তারা বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই 10-15 মিনিটের মধ্যেই মানে ঘটনাটা হলো যে একটা হাতি আসলো। এই এলাকায় হাতি তো সম্ভাবনাই নেই, কারণ লালমাই পাহাড় বহুদূর। হাতিটা এসে ডান দিক দিয়ে পাশ কেটে চলে গেল। তারপর যে বাড়ির যে মুরব্বী কাজের মানুষ, সে বললো ভাই আমার কাছে তো ব্যাপারটা ভালো ঠেকলো না, চলেন আমরা ফিরে যাই, কারণ রাত্রিবেলা এইভাবে যাওয়াটা ঠিক হবে না, বিপদ হতে পারে। তখন সে জামাই বললো যে ভাই আমি এসব বিশ্বাস করি না, এসব জিন ভূতের কোনো বিশ্বাস করি না। সে কোনো পাথায় দিল না। যাই হোক, তারা হাঁটতে থাকলো আরও 10-15 মিনিট, আরও অনেক পথ পাড়ি দেওয়ার পর মাঝখান মাঝামাঝি এসে দেখলো অনেকগুলো শুকুর আসতেছে রাস্তার দুই পাশ দিয়ে, প্রায় সখানে হবে। সেগুলো তাদের পাশ কাটিয়ে চলে গেল। এটা দেখার পরও তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে ঘটনাটা। তো আবারও সেই মানুষ, সেই যে কাজের মানুষ, সে বললো যে ভাই আমি তো বলছিলাম, আপনি তো আমার কথা শুনলেন না, এখনো সময় আছে, চলেন ফিরে যাবেন। তারপরও সে কোনো পাত্তা দিল না, বললেন যে না আমরা তো কাছাকাছি এসে গেছি। তো এরকম করতে 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 রাত ঘন্টা দুয়েক বেশ হাঁটা, মানে আস্তার আসছো আস্তে ধীরে হাসতে হাঁটলেন, একটা বটগাছের কাছে চলে আসলেন। বটগাছের কাছে চলে আসার পর দেখলো যে সবাই খেয়াল করলো বটগাছের উপর একটা লম্বা লোক বসে আছে এবং লোকটা তাদেরকে ইশারা ডাকছে। তারা দেখেই তারা ভয় ভয় পেলো। সেই লোক বললো তোরা সবাই আমার নিচে দিয়ে যাবি, আমি এখানে সে বারবার বলতেছে, তারা কেউ ভয় আগাইল না। কিছুক্ষণের পরেই এই ছায়া মূর্তি বটগাছের উপর থেকে অদৃশ্য হইল। অদৃশ্য হওয়ার পর সেই বটগাছের নিচ দিয়ে চারজন লোক একটা খাটিয়ায় করে লাশ নিয়ে আসলো। লাশটা আনার পর তো তারা অনেকটাই হতভম্ব। লাশটা আনার পর রাস্তা বরের সামনে এবং ওই যে তার দুই ভাই সামনে ছিল তাদের সামনে খাটিয়াটা রাখলো। খাটিয়াটা রাখার পর পরই কিছুক্ষণের মধ্যেই লাশটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এসে বরের গায়ে হাত দিল। হাত দেওয়ার পরে বর চিৎকার করে পড়ে গেল। তারপরে বর পড়ার পরে তার দুটা ভাই তাদের গায়ে হাত দিল, তারাও পড়ে গেল। তো বাকি যে কয়জন লোক ছিল তারা প্রাণপণে ছুটলো, এদিক ওদিক ছুটলো, ছুটে চিৎকার শুরু করলো। চিৎকার শুনে গ্রামের মানুষ এগিয়ে আসলো। প্রায় বেশ কিছুক্ষণ পর তারা মানে হারিকেন টারিকেন লাঠিটা নিয়ে আসলো এবং এসে দেখলো যে বড় বেঁচে নাই এবং তার দুই ভাই তারাও বেঁচে নাই। খুবই মানে মর্মান্তিক ঘটনাটা। এই ছিল আমার ঘটনা।
ওকে, আমরা কি পরবর্তী ঘটনায় যাবো আপনার কাছে?
আমার কাছে একটা ঘটনা আছে, আমার জীবনে একটা ঘটনা, খুব দুঃসাহসিক মানে ভয়াবহ অভিজ্ঞতা বলতে পারেন। আমি তখন মালিবাগে ছিলাম, একটা বাড়ি ছিল আমাদের যে ভাড়া বাসায়। তো ভাড়া বাসাটা ওই বিল্ডিংটা পাঁচতলা এবং এলাকাটাই ছিল অনেকটা হন্টেড। একটা কুকুর ছিল এবং পিছনে একটা বাগান বাড়ি ছিল। আমাদের সেই বাগান বাড়িটা একজন জাস্টিস থাকতেন আর ওই পাশেই আমাদের বাড়িটা। তো আমি মাঝে মাঝে ওই তখন ইন্ডিয়ান দূরদর্শন দেখার জন্য ডিশ অ্যান্টেনা তখন মাত্র শুরু হলো, ওই সাথে ইন্টারনেট করার জন্য যেতাম। তো পাঁচতলায় একজন ভাড়াটিয়া ছিল, ওনাকে হয়তো নক করতে হতো। তো আমি একদিন চারতলা পর্যন্ত উঠলাম, তখন বিকাল 4টা বাজে। চারতলায় সিঁড়ি থেকে দেখলাম কি যে একটা মহিলা মধ্যবয়সী, তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র, মধ্যবয়সী একটি মহিলা আমার পথ আগলে দাঁড়ায় আছে। তাই বললাম আপনি কে, আপনি একটু রাস্তাটা ছাড়েন। আমি তো দেখলাম মহিলা বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। দেখে আমি ভয় পেয়ে আমি কয়েকটা পিছিয়ে আসলাম। বললাম আমি জিজ্ঞেস করলাম, আর কথা বলতে পারলাম না যে তাকে কিছু বলবো যে আপনি কে, রাখ আমার ভয় পেয়ে দাঁড়ায় আসলাম। মানে মুহূর্তের মধ্যে ঘটনা হয়ে গেল, সেই মহিলা চারতলা থেকে একতলা চলে গেল, কোনো সিঁড়ি সাহায্য ছাড়াই। সে কীভাবে গেল আমার চোখের মানে আমি পরিষ্কার দেখলাম, যে সাথে সাথে আমি তার নিচে দৌড়ে গেলাম। দৌড়ে এবং এই বিল্ডিংয়ের মেইন গেটে একটা একজন দারোয়ান ছিল, সে সবসময় যে আসা যাওয়া সব কিছুই খেয়াল করত। আমি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে একটা মহিলা এইমাত্র চারতলা থেকে আসলো, এইভাবে লাফ দিয়ে চলে আসলো নিচতলায়, কীভাবে সম্ভব, আপনি কি দেখছেন? না না আমি দেখি নাই, উনি তো বললো দেখি নাই। তারপরে আমি গেলাম চারতলায়, চারতলার যে আমাদের দাঁড়িয়ে থাকতো ওনাদেরকে দরজা খুলে বললাম আপনাদের বাসার দরজায় অনেকক্ষণ একজন মহিলা দাঁড়িয়েছিল, আপনারা কি টের পাইছেন ব্যাপারটা? না আমরা টের পাই না। তো যাই হোক, এই ঘটনাটা আমি আমি বুঝতে পারলাম প্যারানর্মাল ঘটনা ছিল।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য।
আমরা কিছু SMS পড়ব এর মাঝখানে। আমাদেরকে রাফি SMS করেছেন খুলনা থেকে যে আমার একটি ঘটনা আছে, আপনিবার যেটা ভূত ফ্যাম আচ্ছা আপনার ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন। আমাদেরকে লিমিট লাইফ SMS করেছেন, লিমিট লাইফ আচ্ছা লাইফ বাট আনলিমিটেড ড্রিমস, ওকে মানে লিমিটেড লাইফ আর আনলিমিটেড ড্রিমস আমাদের SMS করেছেন। আচ্ছা ওকে, এটা কি নাম? না এটা নাম না। আচ্ছা ইফাজ আমাদের SMS করেছেন, অভি আমাদের SMS করেছেন, নওশিন আমাদের SMS করেছেন, SMS করেছেন আহমেদ তাহসিন, শিমু, ফারিয়া মারিয়া গাজীপুর থেকে, তারপরে জহুরুল বগুড়া থেকে, ফারুক আমাদের SMS করেছেন, SMS করেছেন মিজান সহ আরও অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি সাকিব। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা, আমার রুমের ঘটনাই। আমার বাবার মৃত্যুর পর বাড়ি থেকে আমাকে 40 দিনের আগে আসতে দেয়নি। তো 40 দিনের কিছুদিন পর, হয়তো বা 45 দিন অথবা 46 দিন পর আমি যখন বাড়ি থেকে ঢাকায় আসি, তো আসার পর আমার রুমমেট যারা ছিল ওরা সবাই সেমিস্টার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ওরা সবাই বাসায় চলে যায়। আমাদের গ্রামের বাড়ি সবাই কুমিল্লাতে চলে যায়। তো দেন আমি বাসার ভিতরে সম্পূর্ণই একা, রাত্র 11টা থেকে 12টা এরকম হবে। তো আমি কম্পিউটারে কাজ করছি, কাজ করা অবস্থায় আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি যে কোনো কিছু একটা হাতুড়ে দিয়ে কোনো ওয়ালে যদি প্যারেক বসায় যেখানে এরকম যে একটা আওয়াজ হয়, শিলপাটার আওয়াজ না অ্যাকচুয়ালি, এটা হাতুড়া দিয়ে প্যারেক বসালে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে একটা। আমি ভাবলাম যে হয়তো বা পাশের বাসায় আন্টি অথবা আমাদের পাশে যে ফ্ল্যাট আছে ওনারা মনে হয় কোনো কিছু বসে। তো আমি আসলে আওয়াজটা শুনতে শুনতে এক পর্যায়ে মারাত্মক মানে একটা ফেরা হয়ে গেছে যে আসলে এত রাত্রেবেলা কে এরকম করতেছে। তো আমি আওয়াজটা শুনতেছি যে আমাদের যে ডাইনিং স্পেসটা ছিল ওই স্পেসের ভিতরে আওয়াজটা হচ্ছে। তো আমি উঠে গিয়ে দেখলাম যে আসলে না, আওয়াজটা সেখানে হচ্ছে না। তো আমি যখন ডাইনিং স্পেসে গেলাম, গিয়ে দেখি যে আওয়াজটা হচ্ছে আমার রুমের দিকে। তো আমি আবার আমার রুমের দিকে আসলাম, এসে আমি নোটিস করতে মানে চেষ্টা করছি যে আসলে আওয়াজটা কোন দিকে হচ্ছে। দেখি যে না, আবার ডাইনিং স্পেসের দিকে আওয়াজটা হচ্ছে। তো আমি আবার ডাইনিং স্পেসে গেলাম, তো গিয়ে দেখি যে আমাদের পরবর্তী যে রুম, আমাদের ফ্রেন্ডটা, আমার একটা ফ্রেন্ড যে রুমে থাকতো, পরবর্তী যে রুমটা ওই রুমটাতে আবার সাউন্ডটা হচ্ছে। তো আমি আবার ওই রুমে গেলাম, গিয়ে সেটা দেখেছি আবার মানে ওই রুমে কোনো সাউন্ড হচ্ছে না, দেন আমাদের মাঝখানের রুমে সাউন্ডটা হচ্ছে। তো আমি এরকম করতে করতে আমি আসলে আমি জিনিসটা বলতেছি যে আসলে এটা তো একটা বিরক্তকর জিনিস হচ্ছে, যে জিনিসটা আসলে কি। তো আমার আসলে আসলে আমার খেয়ালই ছিল না যে আমাকে যে বাড়ি থেকে বলে দিয়েছে যে 40 দিনের আগে 40 দিনের এক বছর দেখে শুনে চলার জন্য, যে যেহেতু বাবা মারা গেছে এক বছর একটু দেখে শুনে চলার জন্য। তো আমার আসলে কোনো কিছু খেয়াল না করেই আমি প্রায় 1টার দিকে আমি চিন্তা করেছি ছাদের উপরে উঠে গিয়ে দেখি যে আসলে কি কোনো হয়তো বা চোর টোর ওঠে, তো GI পাইপটা চুরি করতে পারে। আমি আসলে ছাদের উপরে গিয়ে দেখি যে চোর টোর আছে কিনা অথবা কোনো কিছু কি আসলে এই জিনিসটা। তো দেন আমি সেক্ষেত্রে আমি ইয়াতে গেলাম ছাদের উপরে, যে আমাদের বাসাটা আসলে ছিল একতলাই বাসা, তো ছাদের উপরে কেউ ছিল না। তো সেই ক্ষেত্রে আমি যখন ছাদের উপর একটা সিঁড়ি উঠি, উঠে গিয়ে দেখি যে আসলে কিছুই নেই। আমার শরীরটা হঠাৎ করে কেমন যে একটা ভয় ভয় লাগতেছে, আমার শরীরটা পুরো একটা ভার হয়ে গেছে। তবু আমি সাহস করে ছাদের উপরে উঠি, উঠে গিয়ে একবার চেক করে ভাবলাম যে মনে হয় আমার সাউন্ড পেয়ে হয়তো বা যদি চোট্ট থেকে থাকে তাহলে আমাদের একটা ট্যাঙ্কি আছে প্লাস্টিকের যে ট্যাঙ্কিগুলো, এই ট্যাঙ্কিগুলোর পিছনে কি চলে গেছে কিনা। আমি আসলে দেখার জন্য ওদের পিছনের দিকে তাকাই। তো আসলে ভাই এটা আমি যখন এটার দিকে তাকাই পিছনের দিকে, ট্যাঙ্কিটার পিছনের দিকে তাকাই, তো দেখি যে মানে একটা কি বলবো, এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না, যে একটা সামনের রূপটা অনেকটাই সিংহের মতো, মানে চুল আছে পিছনের দিকটা বেড়ালের মতো, এই টাইপের একটা জিনিস আমার দিকে তাড়া করে আসতেছে। মানে আসতেছে বলতে কি, আমার আমি দেখছি অনেক জোরে আসতেছে, আসলে জিনিসটা এত জোরে আসতেছে না, আমি দৌড় দিয়ে যখন সিঁড়িটা নিচের দিকে নামতেছি সিঁড়িটা পর্যন্ত ওই জিনিসটা আসছিল। তা আমি চিৎকার করে আমি নিচে যখন নামি তখন আমার পাশের বাসায় আন্টি উঠে যায়, আমার চিৎকার শোনাতে উঠে বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে আওয়াজ হওয়ার পর আমি ছাদের উপরে উঠি, ওঠার পর দেখি যে একটা কিছুই নাই। তখন আমি যখন ট্যাঙ্কির পিছনে যাই গিয়ে সেটা এরকম এরকম একটা জিনিস দেখতে পাই। তো দেখার পর আমি আন্টিকে বলার পর আন্টি বলছে যে, আমি বললাম যে আপনি কোনো সাউন্ড পান নাই? আন্টি বললো যে হ্যাঁ আমি তো একটা সাউন্ড পেয়েছি, আমি তো ভাবছি মনে তুমি কোনো কিছু বসাইতেছো, সেই জন্য আমি আর কিছু বলিনি। তো আমি ভাবলাম যে প্রথম তো আন্টি আমি এরকমই ভাবছিলাম যে আপনারা মনে হয় কোনো কিছু করতেছেন। তো আমি অনেকক্ষণ এরকম দেখার পর আমি দেখি যে আপনাদের ঘরের লাইটও অফ। তো সেই ক্ষেত্রে আমি আর আপনাদের কিছু না জিজ্ঞেস করে আমি একা একা ছাদের উপরে গেছিলাম। যাওয়ার পর আসলে আমি এই জিনিসটাই দেখলাম। দেখার পর আমি পরের দিন আমার জ্বর ছিল, 2-3 দিন আমার এই জ্বরটা থাকে, থাকার পর আমি আসলে নর্মালি ঠিক হয়ে যাই। তো আসল ভাই আমাদের এই বাসাটাতে মেনলি যে জিনিসগুলো হচ্ছে, আসলে জিনিসগুলো আমি মালিকের কাছে অনেকবারই জিজ্ঞাসা করছি যে কেন এই জিনিসগুলো হচ্ছে, বা আগে কি এরকম কোনো কিছু হচ্ছিলো কিনা, বা পাশের বাসায় আন্টি আমাদের এই জায়গায় থাকে প্রায় 18-19 বছর হয়ে গেছে। তো আন্টি আমাকে যেটা বললো, মালিককে জিজ্ঞাসা করার পর মালিক আমাকে কিছুই বলে নাই। বলতে শুধু যে অন্য ভাড়াটি থেকে গেছে, যে তোমরা তো থাকতেছো, তোমরা তো প্রবলেম হয়েছে, অন্যরা তো কোনো প্রবলেম পায়নি বা অন্যরা তো কোনো এই ধরনের আমাকে কমপ্লেনও করেনি। তো মালিক আমাকে কিছুই বলেন। তো আমি আন্টির কাছে বললাম যে আন্টি অনেকদিন ধরে এখানে থাকতেছে মহাখালীতে, তো 18-19 বছর হয়ে গেছে। তো আন্টিকে আমি জিজ্ঞাসা করলাম যে আন্টি এখানে কী হয়েছিল বা এরকম কি কোনো ঘটনা আছে। আন্টি বলছে যে এই মহাখালী রাস্তাটা আপনি ওদিকে গেলে অবশ্যই দেখতে পারবেন, মহাখালী এখনও টিনের ঘর আছে এখানে অনেকগুলা। তো আন্টি বলল যে এখানে যখন টিনের ঘর ছিল তখন একটা মহিলা, প্রেগনেন্ট একটা মহিলা আপনার ইয়েতে গেছিল, বাথরুমে গেছিল। তো আপনার টিনের ঘর থাকা অবস্থায় বাথরুমগুলো কিন্তু আলাদা আলাদা থাকে, মানে এক এক জায়গায় অ্যাটাচ থাকে না। তো ও বাথরুমে যাওয়ার পর ও বাথরুম থেকে আর বেরিয়ে আসে নাই, ওনাকে মেরেই ট্যাঙ্কির নিচে ফেলে রাখছিল, মানে জাস্ট যে চাকাগুলো থাকে চাকার ভিতরে মেরে ফেলে রাখছিল। এরপরে থেকে এইখানে এরকম, আর এখানে একটা বড় আম গাছ ছিল, আম গাছটা ঘরটা করার সময় আম গাছটা কেটে ফেলা হয়েছিল। এই ছিল রাসেল ভাই এখানকার ঘটনা। আরেকটি ঘটনা আছে যে আমাদের যে রুমটাতে বেশি এই ঘটনাটা হয়, তা আমি একদিন এই জিনিসগুলো লক্ষ্য করলাম যে একদিন ফোনে কথা বলতে বলতে আমি জানালার কাছে গেলাম, আমার রুমের জানালাতে, হঠাৎ করে দেখি যে জানালার যে ফ্রেম থাকে, এই ফ্রেমের যেখানে জানালার পাটটা এসে আটকায় যে ফ্রেমটা থাকে স্টিলের, এই ফ্রেমটাতে দেখলাম যে একটা আরবি লেখা লিখে মানে একটা টাঙ্গানো আছে ফ্রেমটাতে। তো আমি এই জিনিসটা দেখে আমি চিন্তা করলাম আসলে আমার রুমে তো আমি কিছুই দেখি নাই, বা আমার রুমে এতদিন ধরে থাকতেছি কোনো কিছু দেখিনি, শিবনের রুমে সবগুলো দেখতেছি। আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি শিবনের রুমে যাই, গিয়ে সেটা দেখি। তো শিবনের রুমে পুরো তসনস করে খুললাম যে না, শিবনের রুমে কোনো জায়গায় আরবি লেখাটা লেখা নেই বা এরকম কোনো সংকেত, বা যে আরবির যে সংকেতগুলো থাকে এরকম সংকেত। তো আমি চিন্তা করলাম আসলে হয়তো বা আমার রুমে এরকম আরবি লেখাটা আছে বিদায় মনে হয় আমি, মানে এরকম কোনো প্যারানর্মাল জিনিস থেকে আমাদের রুমটা সেভ আছে। বাট শিবনের রুমে এরকম কোনো ঘটনা আমি দেখিনি, বা এরকম কোনো জিনিস আরবি লেখাটাকে অথবা কোনো এরকম কোনো আমি জিনিস দেখিনি। তো আমি চিন্তা করলাম যে আসলে মনে হয় ঘটনাটা এখানেই হচ্ছে, যে ওই ওই রুমটা হয়তো বা বাঁধানো নেই, সেই কারণে মানে সম্ভবত এই ঘটনাটা হচ্ছে।
কোথাও যাবেন না, জাস্ট ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি এখনই। স্টে টিউন ফর ইওর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘুরতে, সময় রাত 1:22, আর আমি রাস্তা রাজির সাথে আছে আজকে আমাদের আজকের অতিথিরা। এবং আজকে এমন একটা সময় আমরা ভূত এফএম করছি যখন ভূত এফএম 2 বছর পূর্ণ করতে যাচ্ছে, এবং সেই সাথে রমজান মাস প্রায় শেষ হয়ে এসছে। ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছেন, অনেকে আজকে নিউজে দেখছিলাম যে অনেকে অলরেডি এর মধ্যে দেশের বাড়ি চলে যাচ্ছেন, এবং অনেকেই টিকিটের জন্য এখনো হুল্লে হয়ে টিকিট খুঁজছেন, এবং অনেকেই বাড়ি যাওয়ার জন্য নানান রকমের পরিকল্পনা করছেন। তো কেউ বাসে যাবেন, কেউ ট্রেনে যাবেন, কেউ লঞ্চে যাবেন, প্রতি বছরের মতো এটাই স্বাভাবিক, এবং এবারও নিশ্চয়ই এরকম যাবেন। তো সেরকম একটা ঘটনা আছে, আমি আগেই বলবি যে এয়ারটেল আজকে আজকে হচ্ছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এই এই মুহূর্তে এখানে আমরা যে ঘটনাটি বলবো সেটা এরকমই একটা ঘটনা যে বাড়ি ফেরার সময় যে কেউ হয়তো এই ঘটনাটি এক্সপিরিয়েন্স করতে পারেন। এবং এটি এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আনফর্চুনেটলি আজকে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, তার সম্পর্কে আমরা পরে আসছি, আমরা আপাতত ঘটনাটি শোনাই। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার লাইফে ঘটে 2008 সালে, এবং 2008 সালের ঘটনাটি ঘটনাটি ছুটি ঘটেছিল ঈদের এক সপ্তাহ আগে, ঠিক এখন যেমন, এবং একটা ট্রেনের ভেতরে ঘটনাটি ঘটে। আমি ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, আমার নাম শাওন আহসান। আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি, ঈদের বাকি আর 7 দিন। আমি যথাসময়ে ট্রেনের টিকিট কাটলাম, কিন্তু ট্রেনে কোনো সিট পেলাম না। ঠিক সময় ঢাকা থেকে সেই ট্রেনটি তে উঠলাম, এবং ট্রেনের ভেতরে মোটামুটি অনেকেই ছিল,
কেউ দাঁড়িয়েছিল, আবার কেউ সিটের মধ্যে বসেছিল। সো যাই হোক, আমি মোটামুটি বসার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগলাম। ঠিক সময় পেয়ে মানে সেটা পেয়েও গেলাম এবং ট্রেনের টয়লেটে ভরা ট্রেনের টয়লেট বরাবরই একটা বসার মতো জায়গা পেলাম এবং তাই আমি হাতের পেপারটা সেখানে বিছিয়ে বসে পড়লাম। ট্রেন ঠিক রাত 11:45 ছাড়ে। ট্রেন ভালো মতোই চলছিল, আস্তে আস্তে ট্রেনের স্পিড বাড়তে লাগলো। রাত একটা থেকে রাত দুইটা বেজে গেল। আমি কোনো রকমে না ঘুমিয়ে একটা গল্পের বই নিয়ে পড়ছিলাম। আমার মাঝে মধ্যে ট্রেনের টিটি আচ্ছা উনি লিখেছেন যেভাবে পড়তে খুব অসুবিধা হচ্ছে, যাই হোক টিটি আবার যাত্রী হাতে আচ্ছা যাই হোক তারপরে যাই আমরা। আমার ঠিক মনে আছে রাত তখন 2:56, হঠাৎ আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গার একটা গন্ধ অনুভব করলাম। আমি বুঝতে পারলাম গন্ধটা আমার মুখ বরাবর টয়লেটটা যেটা ছিল সেখান থেকে এই গন্ধটা আসছে। কিন্তু যখন বুঝতে পারলাম যে গন্ধটা খুব খারাপ একটা পোড়া গন্ধ, পোড়া টাইপের গন্ধ, এবং আমার একটু সন্দেহ হলো, আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। আমি ভাবলাম হয়তো টয়লেটের ভেতরে কোনো কারণে কোনো একটা কিছু পুড়ে যাচ্ছে এবং সেই জন্য সেখান থেকে হয়তো পোড়া গন্ধটা বেরোচ্ছে। আমি টয়লেটের দিকে এগিয়ে গেলাম, আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিয়ে খুললাম। ভেতরে তাকিয়ে আমি খুব অবাক হলাম। আমি দেখলাম ভেতরে 7-8 বছরের একটা বাচ্চা ছেলে বসে আছে এবং বাচ্চাটি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, বাট পরে ভাবলাম হয়তো ট্রেনের কোনো যাত্রী বাচ্চা হবে। আমি তাকে সাহায্য করার জন্য ভেতরে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সেই বাচ্চা ছেলেটি যেন গুটিসুটি হয়ে বসলো। আমি তাকে ধরার জন্য আরেকটু ভেতরে এগিয়ে গেলাম, ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দরজাটা খুব জোরে একটা শব্দ করে বাহির থেকে বন্ধ হয়ে গেল। আমি খুব জোরে জোরে টয়লেটের দরজা ধরে টানতে লাগলাম, কিন্তু মনে হলো বাহির থেকে কেউ দরজা অফ করে দিয়েছে। আমি পেছন দিক ঘুরে তাকালাম, দেখলাম সেই বাচ্চাটি যে বসেছিল সে নেই। অর্থাৎ আমার সাথে ভেতরে থাকার কথা ছিল যে বাচ্চাটি, সেই বাচ্চাটি কোথায় গেল, সে নেই কেন? আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি যে এতক্ষণ যা দেখলাম তার সবই কি ভুল? হঠাৎ আমার মাথার উপরে যে লাইটটা ছিল সেটা কোনো কারণ ছাড়াই অফ হয়ে গেল। আমি লাইটের সুইচ ধরে টিপাটিপি করতে লাগলাম, বাট লাইট জ্বলল না। আমি পকেট থেকে মোবাইল বের করলাম, দেখলাম মোবাইলের চার্জ নেই। আমি অন্ধকারে খুব ভয় পেতে লাগলাম। আমার গায়ে কোনো শক্তি ছিল না, মনে হচ্ছিল কেউ যেন আমার সব শক্তি শুষে নিয়েছে। হঠাৎ টয়লেটের ভেতরে সেই গন্ধটা আবার নাকে আসলো যেটা আমি প্রথমে পেয়েছিলাম। এবার গন্ধটা তীব্র হতে লাগলো, গন্ধটা ছিল খুবই তীব্র, পোড়া মাংসের গন্ধ। আমি বুঝতে পারলাম এই টয়লেটের ভেতরে কিছু একটা আছে। গন্ধটা আরো তীব্র হতে লাগলো। আমি আবার খুব জোরে দরজা ধরে টানতে লাগলাম। ঠিক তখনই আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম। আমি বুঝতে পারলাম পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালাম। আমি আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ঠিক সেই মুহূর্তে দেখলাম। আমি দেখলাম একজন বৃদ্ধ মহিলা যার অর্ধেক চেহারা পোড়া, চুলগুলো মাথা থেকে খসে খসে পড়ছে, সেই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে।
This track was downloaded from FusionBD.com.
তার চোখের ভেতর থেকে যেন আগুন ছিটকে পড়ছে। আমি চিৎকার করে এক দুই পা পিছিয়ে গেলাম এবং তখনই মনে হলো আমি আরেকজনের সাথে ধাক্কা খেয়েছি। আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম সেই 7-8 বছরের বাচ্চা ছেলেটি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এসে তাকিয়ে আছে। তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি এই সব দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি তখনই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে ট্রেনের ভেতরে অনেক যাত্রীর মাঝে আবিষ্কার করলাম। কেউ একজন আমার মাথায় বোতল দিয়ে পানি ঢালছিল। দেখলাম আমার জামা কাপড় সব ভিজে গিয়েছে। আমি কিভাবে টয়লেটের বাইরে এলাম তা এখন তা একজনকে জিজ্ঞেস করলাম এবং উনি বললেন আমি নাকি টয়লেটের ভেতরে দরজা আর কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি খুবই অবাক হলাম, টয়লেটের ভেতরে কি হয়েছিল তা কেউ কাউকে বললাম না। আমি সেই দিন ঠিক মতো চট্টগ্রাম পৌঁছে গেলাম। পরে
আর কোনো প্রবলেম হয়নি। তবে এরপর থেকে আমি কখনো ট্রেনে যাতায়াত করি না। ট্রেনে যাতায়াতের কথা শুনলেই আমার ভেতরে এক অদৃশ্য ভয়, এক অচেনা ভয় কাজ করে। আসল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে পড়ে শোনাবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আজকে আসতে পারলাম না। বেসিক্যালি এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি আমরা পড়ে শোনালাম। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমাদের অবশ্যই কিছু SMS পড়তে চাই আমরা, এবং সেই SMS গুলি আমাদের পাঠিয়েছেন আপনারাই। মিশু আমাদের কিশোরগঞ্জ থেকে SMS পাঠিয়েছেন এবং তিনি বলছেন, হায় রাসুল ভাই, আমি আচ্ছা তিনি বলেন যে আমি এবং মাসুম ভাই কেমন আছেন সেটা জানতে চাইছেন। আমরা সবাই ভালো আছি, আজকে মাসুম নাই আমার সাথে। আরিফ সজল শফিক আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন তুহিন বাসাবো থেকে, আমাদেরকে SMS করেছেন মরক্কো ভূত, এবং আমাদেরকে SMS করেছেন লালন মহাখালী থেকে, SMS করেছেন সাজ্জাদ, এছাড়াও SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে ময়মনসিং পুলিশ লাইন থেকে, নাম কাউসার, আচ্ছা সম্রাট আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আমাদেরকে সুস্মিতা বণিক, এছাড়া SMS করেছেন প্লাবন গাজীপুর থেকে, SMS করেছেন ঈশা মুন্তাসির, এছাড়াও বিপ্লব শীল আমাদের SMS করেছেন, SMS করেছেন ওয়ালিদ, এছাড়াও SMS করেছেন আমাদেরকে পারভেজ, SMS করেছেন মৌমিতা নাফিজ, এছাড়াও প্রত্যয় সহ আরও অনেকে। যারা SMS এখনও পাঠাতে পারেননি, যারা SMS পাঠাতে চান তারা SMS পাঠান। লিখে ফেলুন SHOUT স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাব। আচ্ছা আপনার কাছে আর কোনো ঘটনা আছে নাকি?
আমি
আপনি একটা ঘটনা, মানে গ্রামের বাড়ি সম্পর্কিত কোনো একটা ঘটনা বলতে চেয়েছিলেন, সেই ঘটনাটা আমরা শুরু করি।
জি ঠিক আছে। হ্যালো লিসেনার্স, আমি সাকিব। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা আমার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। আমার গ্রামের বাড়ি হচ্ছে বিবাড়িয়া জেলায় কসবা থানার শালদা নদী গ্রামে। তো আমি এখন যে ঘটনাটা বলবো সেটা 2007 অথবা 2008 প্রথম দিকের ঘটনা। আমাদের আমার কাজিন এবং আমার কাজিনের দুজন ফ্রেন্ড আমার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তো আমাদের গ্রামের বাড়িটা আসলে বর্ডার এরিয়া, তো এখানে অনেক পর্যটন এরিয়া আছে, যে পাহাড় টাহাড় পাহাড় আছে, তারপর কিছু স্মৃতিসৌধ আছে। তো এখানে সবাই আসলে বেড়াতে আসে, তো ওরা নর্মালি এখানে বেড়াতে আসছে। তো আসার পর ওরা সারাদিন আমরা ওকে নিয়ে ঘুরলাম। ঘোরা টোরার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমরা চিন্তা করলাম যে রাত্রেবেলা কোথায় ঘুমানো যায়। তো আমাদের গ্রামের বাড়িতে নর্মালি আমাদের দুইটা বাড়ি, একটা হচ্ছে পুরান বাড়ি আর একটা হচ্ছে নতুন বাড়ি। তো নতুন বাড়ি যেটা করা হয়েছে সেটাতে আসলে নর্মালি কেউ থাকে না, জাস্ট কোনো গ্যাস্ট ট্যাস্ট যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে ওই নতুন বাড়িতে গিয়ে থাকে। তো নতুন বাড়িটা আমাদের পুরান বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 2-3 মিনিটের রাস্তা। মাঝখানে একটা রেল লাইন আছে, রেল লাইনের পরই আমাদের নতুন বাড়িটা। তো আমরা চিন্তা করলাম যে রাত্রেবেলা এখানে যদি পুরাতন বাড়িতে থাকি তো সেক্ষেত্রে আব্বু আম্মু আছে অথবা বাসার অন্য আরেকজন আছে, তো সেক্ষেত্রে আমরা সিগারেট অথবা তাশ মাস খেলতে পারবো না। তো কাট কাট খেলার জন্য আমরা চিন্তা করলাম যে ওই বাড়িতেই বেস্ট, চলো আমরা ওই বাড়িতে চলে যাই। তো আম্মুকে বলার পর সে বললো যে আচ্ছা ঠিক আছে, তো যাও, কোনো না করলো না আমাদেরকে। তো আমরা ওইখানে যেতে যেতে প্রায় রাত 10টার মতো বাজে, ওইখানে আমরা গেলাম। আসলে এই বাড়িটা আমি একটু ডিসক্রিপশন দিই। আমাদের বাড়িটা হচ্ছে নর্মালি তিন দিকেই পুকুর, অনেকটা দ্বীপের মতো, শুধু জাস্ট খালি সামনে একটা রেল লাইন আর তিন দিকেই পুকুর। তো মাঝখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, প্রায় 100 গজের ভিতরে কোনো বাড়িঘর নেই। তো আমাদের একতলা বাড়ি সেটা। আমরা তখন যখন কলাপসল গেট খুলে যখন বাড়ির ভিতরে গেলাম, রুমে ঢোকা মাত্রই আমরা আসলে একটা গন্ধ পেলাম। গন্ধ বলতে একটা ব্যবসা কেমন একটা পচা টাইপের গন্ধ। তো এখন গন্ধটা পরপর আমরা চিন্তা করলাম যে অনেকদিন মনে হয় এই রুমে কেউ আসে নাই, অথবা সেই কারণে গরম থেকে, ছাদের গরম থেকে এরকম না গন্ধ হতেই পারে, এটা ব্যাপার না, অথবা সাথে যখন পুকুর আছে মাছ টাছ মনে হয় মরা টরা ছিল সেটার গন্ধ হতে পারে, বাইরে থেকে আসতেছে মনে হয় যে ঘরের গন্ধ। সেক্ষেত্রে আমরা রুমে গিয়ে ঢুকলাম। ঢুকার পর আমরা কাঠ খেলছি প্লাস সিগারেট টিকেট খাচ্ছি। তো হঠাৎ করে প্রায় রাত্র আনুমানিক 1:30 মতো বাজবে, 1:30 কি 2:00 বাজবে। তো আমরা শোয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার পর বাথরুম থেকে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আসলাম শোয়ার জন্য প্রিপারেশন নিয়ে। তখন শোয়ার 5 মিনিট আবার হয়ে সারছে, তখন দেখতেছি যে বাথরুমের থেকে কেমন ট্যাপের আওয়াজ শোনা যাচ্ছে, মানে ট্যাপ থেকে পানি পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। আমরা চিন্তা করলাম যে কেউ কেউ লাস্ট যে বাথরুমে গেছে সে কি আবার ট্যাপ ছেড়ে দিয়ে আসলো নাকি। তো আমি উঠে গিয়ে ট্যাপটা গিয়ে দেখলাম যে না, ট্যাপ ঠিক আছে, ট্যাপ কোনো প্রবলেম নেই। আমি যখন উঠে গেছি তখন আওয়াজটা টোটালি অফ, মানে আর কোনো আওয়াজ হচ্ছে না। তবুও আমি ট্যাপটা চেক করে আসলাম যে আসলে কি ট্যাপ করতে পানি পড়তেছে কি পানি পড়তেছে না। তো আমি ট্যাপ চেক করার জন্য গেলাম, গেছে দেখি যে না আসলে ট্যাপটা অফ, কোনো আর কোনো সাউন্ডও হচ্ছে না। এখন আবার যখন রুমে এসে দরজাটা নক করলাম, দেন তখন শুনতেছি যে আবার ট্যাপ থেকে পানি পড়তেছে। তো আসলে দ্বিতীয়বার যখন এই জিনিসটা হচ্ছে, তখন আমি সবাইকেই জিনিসটা শোনাই, সবাইকে শোনার পর সবাই এই জিনিসটার সাউন্ডটা শুনছে। শোনার পর আমি চিন্তা করলাম, হঠাৎ করে একটা ভয় ঢুকে গেলো যে আসলে জিনিসটা কি হইতেছে। তখন আবার চিন্তা করলাম যে কোনো খানে কি পানি টানি রাখা আছে কি, যে পানির ভিতরে কোনো কিছু পড়ছে টরছে সেরকম, যে এটা ওঠার জন্য চিন্তা উপরের দিকে উঠছে সেরকম কোনো সাউন্ড কিনা। তো আমরা চারজনেই রুম থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে ডাইনিং স্পেস প্লাস ডাইনিং স্পেসের সাথেই বাথরুমটা, তো এখানে আমরা গেলাম, গিয়ে এসে দেখলাম যে না, চারিদিকে দেখলাম, আমরা যখন ডাইনিং স্পেসে গেলাম তখন টোটালি সাউন্ডটা অফ, মানে আর কোনো সাউন্ড হচ্ছে। তো আমরা আসলে জিনিসটা চিন্তা করতে পারছি না যে আমরা জিনিসটা কোন দিক থেকে আওয়াজটা আসতেছে, কি বাথরুম থেকে আসতেছে না কোন দিক থেকে আসতেছে। তো আমরা যখন দেখলাম না যে না আসলে এরকম কোনো কোনো সাউন্ড হচ্ছে না এখানে, তো আসলে একটা খুবই ভয় পেয়ে যায় যে আসলে কি হচ্ছে ঘটনাটা। আর আমরা যে এখানে কোনো চিৎকার দেবো বা কোনো কিছু করবো বা মানুষ একজন ডাক দিব, আর ওই সময় ফোনের যুগটা এত অ্যাভেলেবেল ছিল না যে ফোন করে মানুষকে আনা যাবে বা এরকম কোনো কিছু একটা ছিল না, বা আমাদের কাছেও হেল্প ছিল না ওই সময়। এরপর চিৎকার দেওয়ার কোনো স্কোপ দেখতেছি না, সেক্ষেত্রে আমরা দৌড় দিয়ে গিয়ে আমাদের রুমে গিয়ে দরজাটা নক করে দিই। দরজাটা নক করে দেওয়ার পর আসলে ভাই দেখলাম যে মানে শুধু মাঝখানের রুমে পায়ের হাঁটার আওয়াজ এরকম আওয়াজ শোনা যাচ্ছে। এক পর্যায়ে আবার দেখি যে পানি এসে সাউন্ডটা শোনা যাচ্ছে, মানে শুনতে শুনতে পুরো ফেড আপ হয়ে গেলাম। ফেড আপ হয়ে আমি আমার কাজিন দুজনে বের হলাম রুম থেকে, যে আসলে কি জিনিসটা, যদি জিনিসটা না ক্লিয়ার হওয়া যায় তাহলে বোঝা যাবে যে জিনিসটা কি। তখন আমরা যখন রুম থেকে বের হলাম, বের হয়ে গিয়ে দেখি যে জাস্ট আমরা রুম থেকে দরজাটা খোলার সাথে সাথে অন্য রুমগুলো লাইটগুলো অফ ছিল, আমাদের রুমের লাইটগুলো জ্বালানো ছিল। তো দরজাটা অফ করার সাথে অন করার সাথে সাথে যখন আমরা ডাইনিং স্পেসে গেলাম, দেখি যে একটা ছায়ার মতো বাথরুম থেকে অন্য একটা রুমের দিকে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে হয়তো বা আমরা যে রুমটা থেকে বেরিয়ে আসছি এর মতো লাইটটা জ্বলতেছে, যে আমার কাজিন আমার পর পর বেরিয়ে আসছে না, ভাবছি যে ওর ছায়াটা মনে এখানে এসে পড়ছে, তো সেটা ডিট্রাকশন হয়েছে, সেজন্যই মনে হয় যে এই ছায়াটা দেখা যাচ্ছে। তো আমরা ওইটাকে বিষয়টা গুরুত্ব দিলাম না, ওইটাকে আমরা ধরলাম না যে আসলে না এটা কিছুই ছিল না। তো সেক্ষেত্রে আমি গেলাম বাথরুমে, বাথরুমে গিয়ে আমি জাস্ট প্রথমে দরজাটা খুললাম, দেন লাইটটা টিপ দেওয়ার জন্য প্রিপারেশন নিলাম। দরজাটা খুলেছে, দেখি যে আসল ভাই বাথরুমের ভিতরে একটা মানুষের একটা ছায়া বলা যাবে না, জাস্ট মানুষের চোখগুলো যদি আলাদা আলাদা করে লাগানো থাকে, চোখ এক জায়গায়, কান এক জায়গায়, মুখ এক জায়গায়, এই টাইপেরই মানে একটা মাথার শেপে আছে, বাট এইগুলো আলাদা আলাদা, অন্য আর কোনো কিছু নাই, জাস্ট শুধু চোখগুলো কানগুলো এইগুলোই আছে মানুষের। এটা দেখে আমরা দুজনেই এই জিনিসটা নোটিশ করি, যে আসলে মানে আমরা দুজনেই জিনিসটা খেয়াল করি। খেয়াল করার পর আমরা দুজন দৌড় দিয়ে এসে আমাদের রুমে দরজা আটকে দিই, আটকে দিয়ে আমাদের কাঁথা ছিল একটা, আমরা কাঁথা দিয়ে চারজন একসাথে ভুল হয়ে এক জায়গায় বসেছিলাম, মানে কাঁথা দিয়ে চিন্তা করেছিলাম যে ভয়টা কোনো রকমে কাটাতে হবে, আর যে যা দোয়া দৌড় করতেছে পড়তেছে, কেউ আয়তুল কুরসি পড়তেছে বা কেউ আল্লাহর নাম স্মরণ নিচ্ছে নিয়ে, মানে জাস্ট খালি আমাদের চিন্তা হচ্ছে যে হ্যাঁ আমাদের চিন্তা হচ্ছে যে আসলে এই জিনিসটা কীভাবে আজান কোন সময় দেওয়া যায়, আজান কোন সময় দিবে, আর আজান দিলে যাতে আমরা এই জিনিসটা থেকে রেহাই পাই। এক পর্যায়ে আমরা দোয়া দরুদ পড়তে পড়তে তখন দেখি যে না আসলে এরকম আমাদের রুমে আসছিল। তো পরে দেখলাম যে আমাদের রুমের ভিতরে একটা কোরআন শরীফ ছিল, সেই কারণে হয়তো মনে হয় আমরা ওই দিন আমাদের এই একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি। তো বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। তো আসলে আসল ভাই এই ছিল আমাদের ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাবো, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে। সো কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। আমি
আঞ্জুম, আবার আপনাদের মাঝে ঘটনা নিয়ে আসছি। আমি এখন যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করবো, এটা 86-এ ঘটে যাওয়া ঘটনা আমার বাবার সাথে। 86-এ আমার বাবার নানি মারা যান, বাবা নানিকে বিলি বলে ডাকতেন। তো যেদিন তিনি মারা যান সেদিন বাসাটার অনেক গুমোট একটা ভাব ছিল। আর একটা কথা বলে রাখা ভালো যে বাবার নানি তিনি জিন ভূতে অনেক বিশ্বাস করতেন, এবং দেখা যাচ্ছে সন্ধ্যার পরে তিনি মরিচ পোড়া দিতেন, কিংবা কালি সন্ধ্যা বলে যেটাকে বোঝা যায় তাকে, সেই সন্ধ্যাটাকে কাউকে বাইরে যেতে দিতেন না, এমনই কিছু একটা। তো যেদিন তিনি মারা যান সেদিন পুরো বাসার পরিবেশ তো অন্যরকম ছিল, একটা থমথমে থমথমে ভয় কাজ করতো সবার ভিতরে, একটা লোক মারা গেছে এই হিসাবে, যেহেতু বাসায় এটা ফার্স্ট টাইম। তো আমার বাবারা চার ভাই, বাবা আলাদা এক রুমে থাকতেন আর তিনজন আরেক রুমে থাকতেন। তো রাত তখন 10:45 কি 11:00 বাজে, তখন বাবা শুনতে পান যে কেউ কাঁদছে, যে আর অনেক জোরে জোরে চেঁচিয়ে কাঁদছে যে আমার দিদি কই, আমার দিদি কই, হ্যাঁ আমার মা কই, আমার মা কই। তারপর বারবার বাবার নাম নিচ্ছে যে আনোয়ার তোমার মা কই, আমার মা কই, আর দরজা ধাক্কাচ্ছে। তো বাবা ভাবলেন যে কেউ দিদি মারা গেছে, তো আমার হয়তো এমন শুনতেই পারি। তো তখন এটা বলে রাখা ভালো যে তখনও আমাদের এলাকাতে কারেন্ট আসেনি, তখন শুধুমাত্র কারেন্টের কাজ চলতেছে। তো তিনি হারিকেন নিয়ে বাইরে গেলেন এবং গেটের সামনে যেয়ে দেখলেন যে গেটে কেউ নেই। তো রুমে চলে আসার কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর, আবার বাবার জানলার পিছনে শব্দ, আমার তোমার মা কুই, আমার দিদি কুই, আর অনেক ধাক্কা ধাক্কি। তো এই ঘটনা, এই এই জিনিসটা শুধু তিনিই পাননি, আমাদের বাসার দোতলায় আরও একটা ফ্যামিলি থাকতো। তো তার হাজব্যান্ড আর্ম পুলিশে চাকরি করতো, সেই সুবাদ তিনি তাদের সাথে যে বলেন যে এমন ঘটনা ঘটতেছে, তো আপনারা কিছু শুনতে পাচ্ছেন? তো তারা বলতেছে যে হ্যাঁ আমরা তো শুনতে পাচ্ছি, তো এইটার কার গলা? তো বাবা বলতেছে এটা আমার দিদির যে ছোট বোন মুন্ডা থেকে আসে নানি, সেই নানির গলা, কিন্তু সেই নানি এত রাতে আসবে? হ্যাঁ আমি একটু পাশের বাসায় খোঁজ নিয়ে দেখবো। তো এত রাতে তারা রাজি হলেন না পাশের বাসায় খোঁজ নিয়ে দেখতে। তো তার সেদিন রাতে তারা একসাথে সারা রাত ওইভাবেই কাটিয়ে দেন এবং কোনো কথা বলেন না তো এগুলো নিয়ে। তো তারপরের দিন সকালবেলা আমাদের বাসার পাশের বাসায় যারা থাকতেন তাদের বাসাটা ছিল মোটামুটি বেড়ার ঘর যেটাকে বলে, তো ঘরের নিচটা ফাঁকা থাকতো, তখন বেড়ার ঘরের নিচগুলো সাধারণত ফাঁকা হয়। তো সেই ফাঁকাতে তিনি দেখেছিলেন যে কাঁদতেছে একটা মহিলা, তার গায়ে সাদা শাড়ি এবং শাড়ির যে একদম শেষ মাথা সেখানে লাল করে বা কালো করে কিছু আঁকা। তো তার পানি তিনি সমানে হাওয়ায় ভেসে যাচ্ছে আর কাঁদতেছে চুল ছাড়া, দেখতে খুব বিদঘুটে এবং এর কোনো ব্যাখ্যা নেই যে সে কীরকম এটা দেখলো। তো তিনি সবাইকে কথাটা বলেন, তো এর কোনো ব্যাখ্যা আমরা এখনো খুঁজে পাইনি যে সেটা কী ঘটেছিল সেদিন। হয়তো বা এটা হতে পারে বাবার ধারণা হয়ে গেছে, কিন্তু না এটা ঘটেছিল এমন হয়।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকেই এস এম এস করছেন, এস এন কে শামীম, আরিফ, আমিনুল, এছাড়াও আমাদেরকে সিপিএল শহীদ সহ আরও অনেকে এস এম এস পাঠিয়েছেন। এছাড়াও আমাদেরকে এস এম এস পাঠিয়েছেন চমক, আমাদেরকে এস এম এস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি মাইদুল, এস এম এস পাঠিয়েছেন আমাদেরকে আফরিন, এস এম এস পাঠিয়েছেন মামুন প্লাস কল্পনা, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শাহিন, এছাড়াও দেখতে পাচ্ছি যে হাফিজুর আমাদের এস এম এস করেছেন, মাই নেম ইজ, তারপরে আর আসেনি, আমাদের একজন এস এম এস করেছেন, তার নামটা অবশ্য আমি বলতে পারলাম না এই মুহূর্তে। এছাড়াও দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা যারা যারা এস এম এস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ শুরুতে দিয়ে রাখছি। অনেকের এস এম এস আজকে, অনেক এস এম এস এসছে, বাট অনেকের এস এম এস আমরা পড়তে পারছি না আসলে, কারণ সময়ের অভাবে, সেটা অবশ্যই গল্পের কারণে, ঘটনার কারণে। আমাদেরকে জুমি এস এম এস করেছেন, অনেক এনজয় করেছেন তিনি। এছাড়াও এস এম এস করেছেন, তিনি বলছেন যে আমি আচ্ছা স্বপ্নী বাপ্পি, আচ্ছা ওকে, আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়াও রবিন মোহাম্মদপুর থেকে আমাদেরকে, এছাড়াও মিল্টন এস এম এস করেছেন, এস এম এস করেছেন মুক্তা রাইসল, এছাড়াও মিনহাজ এস এম এস করেছেন, অপু কর্মকার আমাদের এস এম এস করেছেন, জন এস এম এস করেছেন আমাদেরকে, ইয়াফি এস এম এস করেছেন, আফিফ এস এম এস করেছেন বাড্ডা থেকে, হিরন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন মিল্টন, সমীর, জুম্মা সহ আরও অনেকে। যাই হোক, দেখতে দেখতে আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রোগ্রামের। আমরা এখন বিদায় নিতে হবে আমাদেরকে, বাট বিদায় নিলেও আমরা বলবো যে অবশ্যই অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে আগামী সপ্তাহে, যদিও একদমই ঈদের আগে, তারপরে আমরা নতুন অতিথিদের নিয়ে, নতুন ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো আগামী শুক্রবারে। সুতরাং আগামী শুক্রবারে হয়তো অনেকেই ঢাকায় থাকবেন না, হয়তো অনেকেই ঢাকার বাইরে ঈদের ছুটি কাটাতে যাবেন। যেখানেই থাকুন না কেন, রেডিও ফুর্তির সাথে থাকুন, ভূত এফএমের সাথে থাকুন, এবং আগামী সপ্তাহেও একটা জমজমাট ভূত এফএম উপহার দিব সেই প্রত্যাশা করছি। আর সেই জন্যই বলছি আপনারাও আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের
আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, স্পেলিংটি আরও একবার বলে দিই, bhootfm@radiofurti.fm, যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা চাইলেই অডিও ফাইল পাঠাতে পারেন, রেকর্ড করে সেই ফাইলটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর যারা দেশের ভেতরে শুনছেন তারা, যারা বিশেষ করে ঢাকাবাসী, তারা চাইবেন চাইলে অবশ্যই স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। সেই জন্য অবশ্যই আপনি যে ঘটনাটা লিখছেন সেই ঘটনার শুরুতে জানিয়ে দেবেন যে আপনি গল্পটি কীভাবে শেয়ার করতে চান, আপনি কি চান যে নিজে এসে শেয়ার করতে, নাকি আপনি চান যে আমরা কেউ আপনার ঘটনাটি পড়ে দেব। এছাড়াও যারা মানে সবসময় আমরা চাই যে আপনারা স্টুডিওতে এসে ঘটনাটি বলুন, সেটা সবচাইতে বেশি ভালো হয়। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না এবং আমরা চাইবো যে অনেক অনেক আপনাদের ইমেইলের প্রত্যাশায় থাকলাম, যে ইমেইলগুলোর মাধ্যমে আমরা এতদিন পর্যন্ত 2 বছর ভূতেফ্যাম পূর্ণ করতে যাচ্ছে, সেইভাবে হয়তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো সেই প্রত্যাশায় করছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যে যে প্রান্ত থেকে যে প্রান্তেই যান না কেন ঈদের ছুটি কাটাতে, আপনাদের যাত্রা শুভ হোক, অনেক চমৎকার একটা ঈদ করুন সেই প্রত্যাশাই থাকবে। আর কথা হবে আগামী ভূতেফ্যামে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। এবং আমি চলে যাওয়ার পরেও ফুর্তির প্লেলিস্ট জুড়ে থাকবে আপনার জন্য সব দারুণ দারুণ গান, সেই গানগুলো উপভোগ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত জেগে আছেন আর কি। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
This track was downloaded from fusionbd.com.